88.5 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক ভারত বাজার। আগে আমাকে বলতে হবে যে মাসুম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মাসুমের জন্মদিন, আর মাত্র কয়েক সেকেন্ড পরে যদিও সেটা শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা শুরুতেই সেটা বলে দিলাম। এবং আজকে মানে ভূত এফএম এর এপিসোডটি অবভিয়াসলি ভালো হবে, আপনারা বুঝতেই পারছেন কেন। মাসুম আজকে তো মানে তার জন্য বিশেষ দিন, আজকে তারই দিন, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা করে দিন আসে। আরো একবার জন্মদিনের অনেক শুভেচ্ছা মাসুম। আর আমরা শুরু করছি ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অনেকটাই অন্যরকম, কারণ আমরা এখন গ্রামীণ ফোনের সাথে, এবং আমরা যেতে চাই বহু দূর আপনাদের সহযোগিতা পেলে। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। আপনারা যদি আমাদের এসএমএস করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, উইচ ইস BHOOTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যদি আপনি চান যে আপনি শুরুতে অবশ্যই আপনাকে একটু উল্লেখ করতে হবে প্লিজ, যে আপনি ঘটনাটা কি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, সেটা একটু মাথায় রাখতে হবে। এবং সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের ঘটনা লিখে পাঠানোর দরকার নেই, আপনারা সরাসরি ঘটনাটি আমাদের কাছে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি, এবং সেটা সিলেক্টেড হয়ে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনারা যে বিভিন্ন পোস্ট দিতে পারেন, এবং সেখানে গিয়ে আপনারা আমাদের যে দুটো মানে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে www.facebook.com/radio.foorti। আমরা লাস্ট উইকে কেরানীগঞ্জে ছিলাম, এবং সেই কেরানীগঞ্জের এক পাশে ছিল শ্মশান, এবং অন্য পাশে একটা পুরনো বট গাছ যেটাকে বলে সাক্তা বটতলা। এবং সেখান থেকে আমরা লাইভ আপনাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করেছি, এবং আপনাদের অনেক সেই জন্য প্রশংসাও পেয়েছি, এবং ভবিষ্যতে আমাদের করার ইচ্ছা আছে এরকম শো বারবার। অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম, এবং সেই অপেক্ষার অবসান ঘটেছে গত সপ্তাহে। এবং আশা করছি এর পরের বারেও আমরা যখন থাকব তখন আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, সেজন্য আপনাদের সাথে আপনাদের অবশ্যই ভূত এফএম এর সাথে কানেক্টেড থাকতে হবে। এবং যেখানেই আমরা করি না কেন, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি সরাসরি ভূত এফএম এ ওই স্পটে থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে আমরা শোটা করছি, কে কারা কিভাবে ঘটনা বলছেন। যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ রয়েছে, সেই সন্দেহগুলো কিন্তু আপনারা সেখানেই দূর করে ফেলতে পারবেন তাৎক্ষণিকভাবে। সো আমাদের সঙ্গেই থাকুন, এবং আমরা চলে যাব এখন ঘটনায়। ঘটনার আগে একটা নাম্বার রয়েছে আমার কাছে, এবং সেই নাম্বারে আমরা যদি কানেক্ট করতে পারি তাহলে আমরা সেইটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনারা অনেকে এসএমএস করছেন, অনেকেই আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট পাঠিয়েছেন, সেগুলো আমরা একে একে পড়ব। আমাদের এইখানে রয়েছেন আজকে আবারও আমাদের হাফেজ আনাম, রাইট, এবং তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করবেন। কিছু প্রবলেম তিনি সলভ করেছেন রিসেন্টলি আল্লাহর রহমতে, এবং সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন। আরও বেশ কিছু অতিথি আছেন আজকে, যে সমস্ত অতিথির ঘটনা ডেফিনেটলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি যে ঘটনাটা পড়ব সেই ঘটনার শুরুতেই জানিয়ে রাখি যে এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি অনেক মানে আমি একটু আগেও কথা বলেছি তার সাথে টেলিফোনে, এবং তিনি অনেক মানে দেখেছিলাম যে তিনি অনেক ইমোশনাল ব্যাপারটা নিয়ে, এবং আমি বলেছিলাম যে মাঝখানে আপনাকে কল করতে পারি, এবং হয়তো কানেক্টেড হয়ে গেছে। আমি তার সাথে শুরুতে একটু কথা বলবো। তিনি শুরুতেই বলেছিলেন যে এটা আমার নিজের ফ্যামিলির ঘটনা, এই ঘটনা নিয়ে মিথ্যে বলে শুধুমাত্র প্রশংসা পাওয়ার কোনো ইচ্ছে তার একেবারেই নেই। এবং তিনি বলেছেন যে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে, এবং আমাদের সমস্ত ব্যাপারটাই আমাদের পরিবারের সাথে ঘটেছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট মানে কোনো ধরনের কোনো এরকম অবকাশ নেই যে কোনো কথা বলবো। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি, তাই না? আমি নামটা একটু বলছি, তার নামটা হচ্ছে, আমি বলি তার নামটি হচ্ছে রাশেদ আলম। হ্যালো রাশেদ আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম। আচ্ছা, আমি আপনার ঘটনাটা এক কিছুক্ষণের মধ্যে পড়ব, আপনি তার আগে প্লিজ একটু বলবেন যে ঘটনাটা আপনি মানে লিখতে অনেক দেরি হয়েছে, এবং এই ঘটনার সাথে আপনার একটা খুব কষ্টের স্মৃতিও জড়িয়ে আছে, রাইট? আপনি একটু শুরুর জায়গাটা একটু বলবেন যে ঘটনাটা কাকে নিয়ে আমরা পড়বো এবং কাকে নিয়ে বলবো এই ঘটনাটা।
আমার বাবা মারা গেছেন আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেছে।
জি জি।
বাট ঘটনাটা আরো কিছু আগে।
জি।
কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা আমাদের বাবা মা দুজনেই চাকরি করতেন, এবং আমরাও খুব মানে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই ছিলাম। মানে অসুখ হলে চিকিৎসা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে বড় হয়েছি। বাট আমি যে ঘটনাটা বলেছি সেটা আমাদের আসলে ফ্যামিলির সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা বিশ্বাসটাকে এমন ভাবে নাড়া দিয়েছিল যে আমরা আসলে কি বলবো। ওখানে আমি লিখেছি
আমি নিজেও খুবই অবাক হয়েছে ঘটনাতে, এই জন্য আপনাকে কল করা। আপনি কিছু না মনে করলে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি একটু আমাদের যারা শুনছেন এখানে, যারা সবসময় ভূত এফএম এর সাথে আছেন, আপনিও একজন ভূত এফএম এর লিসনার এবং আপনি রেগুলার শোনেন, আপনি একটু কাইন্ডলি সবাইকে বলবেন যে ঘটনাটা কেন সবাই বিশ্বাস করবে।
দেখুন, আমি একজন আমি নিজে একজন অবশ্যই গ্রাজুয়েট চিটাগাং ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি, ফাদার মাদার দুজনই শিক্ষিত আমাদের ফুল ফ্যামিলি। তাই ভূত এফএম শুরু থেকেই আমি একজন শ্রোতা, যে কোনো কারণেই হোক। তা আমাদের যে ঘটনাটা, আমি এটা লিখবো কি লিখবো না, তার মধ্যে আমার বাবা মারা গেছেন। এখন আমি আমার মৃত বাবাকে নিয়ে একটা কিছু লিখছি, হয়তো কেউ সহজভাবে নিচ্ছে, কেউ হয়তো ভাবছে ফান করছি বা বানিয়ে লিখছি, সেটা আমার ইগোতে লাগবে স্বাভাবিক, যে আমার মৃত বাবাকে নিয়ে নিশ্চয়ই আমি এই ধরনের মানে ফান করা সম্ভব না। সেই দ্বিধাদ্বন্দ্ব থেকেই এত দেরি হয়েছে। বাট আমি জানি এটা, আমি এবং আমার ফ্যামিলি জানে, প্রত্যেকটা মেম্বার এটা কতটুকু সত্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি হয়তো লেখার অভ্যাস নেই, তাই হয়তো ভুলতে পারি না, তবে ওই মুহূর্তগুলো আমাদের আরো অনেক চরম উত্তেজনা করছিল।
আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করছি, আমি জানি না, আমি আসলে আপনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি, বিশ্বাস না করা বা মানে এটা এটা আমার ক্ষেত্রেও বিশ্বাস করা, আমি বুঝতে পেরেছি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার ঘটনাটা পড়ে শোনাচ্ছি, আপনিও ইনশাল্লাহ আশা করছি যে আমাদের সাথেই থাকবেন। ওকে রাশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং তিনি একটা জায়গায় লিখেছেন এইভাবে যে একটা জায়গায় এরকম যে রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকা দলে, যাই হোক শুরুতে যেভাবে বলেছেন, এবং তিনি বলছেন যে শুক্রবারে আপনাদের অনুষ্ঠানটি অন্যদিনের আচ্ছা রাত্রির তুলনায় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এবং তিনি বলেছেন যে মূল ঘটনায় আসা যাক, এবং তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে আসলে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে এবং আমাদের সম্পূর্ণ পরিবারকে নিয়েই, আর তাই সবসময় সংকোচ কাজ করত। আমার ঘটনাটি যদি কেউ বিশ্বাস না করে তবে খুবই অপমানিত বোধ করব এই ভেবে, কারণ আমি অন্তত এতটা নিচে নামিনি যে নিজের মৃত বাবা ও পরিবার নিয়ে মিথ্যে কোনো গল্প বানিয়ে আপনাদের আনন্দে খোরাক হব। আসলে ঘটনাটি আমাদের মতো একটি আধুনিক শিক্ষিত পরিবারকে বাধ্য করেছিল অদৃশ্য কোনো শক্তিকে বিশ্বাস করতে, বা মানে অদৃশ্য কোনো ঘটনা মানে এরকম যে ঘটনা ঘটতে পারে এটা তা বিশ্বাস করতে তিনি বাধ্য হয়েছিলেন তারা। আচ্ছা শোনা যাক ঘটনাটি, আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, এবং আমি কাউকে বিশ্বাস করতেও বলছি না, কাউকে অবিশ্বাস করতেও বলছি না, এটা পুরোপুরি যার যার ব্যাপারে, আমি বিশ্বাস করছি না অবিশ্বাস করছি সেটা আমি বলছি না। ঘটনাটি বাবার মৃত্যুর প্রায় 8 বছর আগে, সেদিনটি আর অন্য 10 দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। তখন দুপুরবেলা আমি স্কুল থেকে এসে বাসার উঠানে খেলছিলাম, হঠাৎ দেখলাম একজন মানুষ বাবাকে ধরে ধরে বাসার ভেতরে ঢুকছে। বাবার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে, সাথে সাথে মার অফিস থেকে ফোন করা হলো। মার অফিস কাছে হওয়ার কারণে মা 5 মিনিটের মধ্যেই চলে এসেছেন। অ্যাম্বুলেন্সকে আগেই ফোন করার কারণে এরই মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে, বাবাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। আমাকে বাসায় রেখে মা এবং আমার 2 ভাই ও আমার বড় বোন বাবার সাথে মেডিকেলে চলে যায়। আমি খুব দুশ্চিন্তায় বাসায় একাই থেকে গেলাম আর অপেক্ষা করছিলাম মেডিকেল থেকে কখন কেউ আসবে বাবার সংবাদ নিয়ে। 3-4 ঘন্টা পরে আমি অবাক হয়ে দেখলাম বাসার সামনে একটি অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে আসা হলো আর সবাই কাঁপছে। আমার মাকে বড় ভাই ধরে রেখেছে, তখন জানলাম যে মেডিকেল কলেজ থেকে বাবাকে ফিরিয়ে দিয়েছে এবং সব ধরনের টেস্ট করার পরেই তাকে ঘোষণা দিয়েছে যে ক্লিনিক্যালি তিনি আর নেই। বাবাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে, খুব মৃদু ও কিছুটা থেমে থেমে বাবার তখনও শ্বাস চলছিল, মানে ক্লিনিক তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে তখন কিছুক্ষণের মধ্যে মারা যাবেন এরকম একটা অবস্থা, এবং ডাক্তার বলে দিয়েছেন যে 2-3 ঘন্টার বেশি বাবার শ্বাস প্রশ্বাস চলবে, এর বেশি না, কারণ তাদের পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে যা তা হলো কোনো কারণেই হোক বাবার ফুসফুস লিভার সহ শরীরের ভিতরে বেশিরভাগ অংশই ফেটে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে শরীর এমন এক অবস্থায় পৌঁছেছে যে চিকিৎসার কোনো সুযোগ নেই। ডাক্তারের ধারণা সাধারণত খুব জোরে বাবার শরীরে কিছু দিয়ে আঘাত করা হয়েছিল এবং অনেক উঁচু স্থান থেকে বুক পাশে পড়ে গিয়েছে। বাবার শ্বাস প্রশ্বাস চলছে তাতেই চিকিৎসকেরা খুব অবাক হয়েছেন, আর তখন বিভিন্ন যে হসপিটালের কথা বলছিলেন সেটা বলছেন যে এরকম ধরনের পেশেন্টকে সেখানে রাখার কোন সুযোগ ছিল না। আমি তখন ক্লাস নাইনে পড়ি, কাজে এই ঘটনাটি সম্পূর্ণ আমার মনে আছে। আজও মনে আছে বাসার সামনে সবাই চিৎকার করে কাঁদছিল, আমাদের গ্রামের সকল আত্মীয় স্বজনকে খবর দেয়া হল, এমনকি বাবার লাশ কোথায় দাফন করা হবে তা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা সেই এলাকায় থাকলেও আমাদের আসল বাড়ি ফেনী, দেশের এক মাথা থেকে অন্য মাথায় এতদূর লাশ নিতে হবে তাই বেশি সময় পার হতে দেওয়া যাবে না, এভাবে চরম কষ্টের পাশাপাশি অনেক বিষয় চলে আসছিল উৎকণ্ঠা নিয়ে। এর মাঝে একজন মৌলবীকে নিয়ে আসা হল বাবার তওবা পড়ানোর জন্য, তওবার এবং তিনি তারপরে বর্ণনা দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে বাবা জাস্ট যখন মোনাজাত করছিলেন তখন আমরা ভাই বোন মা কাছের আত্মীয় স্বজন গগন বিদারী কান্নায় এক মর্মান্তিক দৃশ্যের কথা এবং তার পরপরই মুরব্বীদের সাথে কথা বলতে চাইলেন। মা তখন বলার মতো কি অবস্থা ছিল না বলে বড় ভাই মৌলবীর সাথে কথা বললেন। একটু আড়ালে মৌলবী ভাইয়া বললেন যে তাকে যদি শেষবারের মতো একটু সুযোগ দেওয়া হয় চিকিৎসার জন্য, তিনি বিশ্বাস করেন যে এখনও বাবাকে বাঁচানোর সুযোগ আছে, যা করার এখনই করতে হবে এবং একজন ডুবন্ত ব্যক্তির বাঁচার জন্য খড়কুটোকেও শেষবারের মতো ধরে বাঁচার চেষ্টা করে, তেমনি বিশ্বাস নিয়ে মৌলবীকে চেষ্টা করার জন্য বলা হল। মৌলবী বাবার ঘরে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন আর তাকে সাত রঙের সাতটি সুতা দিতে বললেন। আমি দোকানে গিয়ে সুতোগুলো নিয়ে আসলাম। আমরা সকলেই বাইরে দাঁড়িয়ে চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছি, জানি না ঘরের ভেতরে কি হচ্ছে, বাবা কি এখনো আছেন নাকি নেই তাও জানি না। ডাক্তারের কথা মতো বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রায় দুই তিন ঘন্টা পরে দরজা খুলে মৌলবী বের হলেন একটা কিছুটা হাসি মুখে, আর বললেন যে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে, উনি এখন সুস্থ। আমরা উপস্থিত সকলেই তার কথা শুনে আকাশ থেকে পড়লাম, নিজেদের কানকেই মনে হল অবিশ্বাস্য মনে হচ্ছিল। দৌড়ে ঘরে প্রবেশ করতে চাইলাম এবং মৌলবী বললেন শুধু তার ছেলে মেয়ে ও স্ত্রী ছাড়া কেউ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করেন। কারণটি অবশ্য পরে জানতে পেরেছিলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথে বাবাকে দেখলাম, তার চোখ দুটো খোলা। আমাদের পেয়েই বাবা প্রথম কথাটি বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাকে বলো তো কিছু খেতে দিতে। প্রচুর রক্ত বের হবার কারণে বাবা অসম্ভব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু বাবার মুখে হাসি ছিল সে সময়। এবং সত্যি বলতে কি, যে আমি শুধু এ কারণেই বাসার সকলের মুখ দেখে বোঝা যাচ্ছিল কেউ হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ফিরে আসার দৃশ্য দেখে। এরপর মৌলবী নিজেই আমাদের বলেন যে বাসার একটি কোনায় একটা কাঁঠাল গাছে উঠলেন এবং আমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখলাম যে তিনি গাছে কি যেন খুঁজতে লাগলেন ডালপালাগুলোতে। দেখলাম একটি ডালে কি যেন খুঁজেও পেলেন, তারপর গাছ থেকে নেমে সরাসরি আমাদের বাথরুমের ছাদে উঠে উঠলেন এবং সেখান থেকে কতগুলো পোটলা নিয়ে আসলেন। আমরা দেখলাম সেখানে শালিক পাখি যার গলা কাটা, কতগুলো চুল কাপড় দিয়ে শরীর পেঁচানো, পাখিটির মাথায় লাল সিঁদুর দেয়া, সাতটি ছোট ছোট অর্ধ পোড়া মোমবাতি এবং দুটো ছোট্ট হার, যা পরে শুনেছিলাম হারগুলো কোন একটা মানে কারো কার একটা পাজরের হার আর কি। এবং সারাদিনের প্রতিটি মুহূর্তের মধ্যেই এতটাই চড়াই উতরাই ছিল যে হয়তো অবাক হবার মতো কিছুই কাজ করছিল না, তবুও হাঁ করে দেখছিলাম একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা। আমি নিশ্চিত আমার মতো অবস্থা উপস্থিত সকলের মধ্যেই কাজ করছিল। সকলেই হয়তো অবাক হবার ক্ষমতা হারিয়ে শুধু চেয়ে দেখছিল কি হচ্ছে। মৌলবী সাহেব এখন কিছুটা স্থির হলেন এবং চমৎকার দেখানো শেষ মনে হল, তিনি বললেন যে আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি গোসল করব এবং গোসলের পর সবকিছু বলছি। আমরাও তার গোসলের ব্যবস্থা করলাম। গোসলের পর তিনি বাবার রুমে ঢুকে তার আমাদের সামনে এসে যা বললেন তা বিশ্বাস হচ্ছিল না। তার কথা মতে বাবাকে বান মারা হয়েছিল এবং আগের রাত্রি ছিল অমাবস্যার রাত। গভীর রাতে আমাদের বাবার বাথরুমের ছাদে বাবার নামে পাখিটিকে বলি দেওয়া হয় এবং সারা রাত সেখানে তান্ত্রিক বাবার মানে বিভিন্ন ধরনের রিচুয়াল টিচুয়াল করেন আর কি। এবং পরে পুরো ব্যাপারটি করেছিল আমাদের খুব কাছের এক আত্মীয়, তাই মৌলবী আমাদের ছাড়া আর কাউকে ঘরে ঢুকতে দেননি সেই সময়। কারণ সেই পাখিটি উদ্ধারের আগে ওই আত্মীয়টি আবার কিছু করে তবে বাবাকে আর ফেরানো সম্ভব হবে না। সম্পূর্ণ ঘটনাটি আমার স্পষ্ট মনে আছে। একটি ঘটনা কিভাবে আমাদের পরিবারের প্রতিটি মানুষের চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল, আর ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়াবহ সেদিনই প্রথম সচকেছিলাম। এরপরেও ওই আত্মীয়র কারণে আরো দুবার আমাদের ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হয়েছিল। পুরো ঘটনাটি এতই প্রভাব ফেলেছিল যে ঘটনাটির কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি বেশ কিছুদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রাঙামাটি, ফটিকছড়ি, বান্দরবন যাওয়া সহজ ছিল। আমি বিভিন্ন ওই এলাকার আদিবাসীদের দেখেছি, হিন্দু, মুসলমান, এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেককেই দেখেছি, বিভিন্ন ধরনের রিচুয়াল দেখেছি, মানুষকে বান মারার বিভিন্ন উপায় মানে দেখেছেন তিনি, তাই লিখেছেন। এবং তিনি বলছেন আমি তাতে আমি এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের পুরো ব্যাপারটি সেই সময় তিনি দেখেছেন এবং তিনি এটার পুরোপুরি বিপক্ষে সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এর পরে তিনি বলছেন যে সশরীরে উপস্থিত হতে পারব না, তবে উৎসাহিত হলে আরও কিছু ঘটনার সাক্ষী হিসেবে আপনাদের অনুষ্ঠানে হয়তো উপস্থিত হতে পারব। যাই হোক, রাশেদ আলম, আমরা চাই যে আপনি আরও ঘটনা নিয়ে আমাদের উপস্থিত হতে পারবেন, আশা করছি। এবং এই ঘটনাটি পুরোপুরি আমি আপনি যেভাবে লিখেছেন মোটামুটি আমি মূল জিনিসটা পড়ে শোনালাম, এবং আমি জানি না যে আপনাদের বিশ্বাসে আমিও আঘাত দিতে চাই না, এবং আমিও মানে যেটা বলবো যে আমি এইটাকে মন্তব্য করাটা আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না, কিন্তু এটা নিয়ে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন, আপনারা SMS পাঠাতে পারেন আমাকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.foorti। অনেকেই মাসুমকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে জন্মদিনের, এবং কে একজন আমি মিস করলাম লিখেছেন যে তারও আজকে জন্মদিন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে লাস্ট এপিসোডটা যেমন আছে, এখানে ইথিকাকে দেখছি তিনি বলছেন লাস্ট এপিসোডটা অনেক ভালো ছিল এবং তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নিলয়ও শুভেচ্ছা জানিয়েছেন মাসুমকে জন্মদিনের, এবং তিনি বলছেন যে এই ঘটনাটি তার বিশ্বাস হয়েছে এবং এরকম ঘটনাটি তার এলাকাতেও ঘটেছে, তিনি এটা বলেছেন। নিলয় রামপুরা থেকে লিখেছেন, তাই না? আমাদেরকে এছাড়াও দীপ্ত SMS করেছেন, দীপ্ত আইচ ফার্মগেট থেকে, এবং তিনি লিখেছেন আই জাস্ট লাভ ভূত FM। এবং তিনি এছাড়াও রাতের শেষ প্রহর ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন। জিহাদ কিরানীগঞ্জ থেকে, লাস্ট এপিসোডটা তিনি মিস করেছেন, খুব খারাপ লেগেছে, আপনার এলাকায় আমরা করে আসলাম লাস্ট এপিসোডটা আপনি মিস করেছেন। সাগর লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা আছেন মাসুমকে। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ড ঢাকা থেকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দীপা আমাদেরকে মারিয়া SMS করেছেন, ফার্স্ট যে ঘটনাটা তার কাছে খুব ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও অ্যাঞ্জেল নিথি SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, দেখতে পাচ্ছি যে সাগর, কষ্টের অথই সাগর আর কি পুরো নামটা, পিয়াসা আমাদের মুন্সীগঞ্জ থেকে SMS করেছেন। অ্যান্ড সি, আপনারা যদি ঘটনা ভালো পাঠান আমরা সেই ঘটনাগুলোই আপনার সাথে শেয়ার করি, আপনারা যদি খারাপ ঘটনা পাঠান আমরা সেটাও শেয়ার করি, কারণ আপনাদের উপর নির্ভর করতে হয় আমাদের পুরোপুরি, আমরা এখানে ঘটনা বানিয়ে বলতে পারি না। এবং আমরা কোন ঘটনা আপনারা মানে পাঠানোর পরে সেটা রং চং মাখিয়েও বলতে পারি না, সো এরকমই হয় আসলে ব্যাপারটা। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। একটা ঘটনা রয়েছে, আমরা ঘটনাটা নিব না, একটা ব্রেক দিলে ভালো হয়, একটা ব্রেক দিলে মনে হয় ভালো হয়, তারপরে আমরা একটা টানা ঘটনা শুনবো। সো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফোন।
That's right, the night comes alive with green phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত FM, ভূত FM এখন অন্যরকম, উইথ গ্রামিং ফোন, আপনারা সবাই জানেন সেটা। আমরা চলে যাচ্ছি ঘটনায় এবং তারপরে ফেসবুকের বিভিন্ন আপনাদের কমেন্টগুলো নিয়ে পড়ব। আপাতত এখানে আমাদের এখানে হাফিজ আনাম উপস্থিত আছেন, এবং রিসেন্টলি তিনি একটা ঘটনা সলভ করেছেন, এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি একটু বলবেন সবাইকে?
হাজারীবাগ।
হাজারীবাগে কি হয়েছিল সেখানে একটু বলবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই প্লাস মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাসুম ভাইকে হ্যাপি বার্থডে টু ইউ। আমার আজকে একদিনই জন্মদিন।
আচ্ছা, আপনার আজকে?
জি জি জি। তো যাই হোক, সবার কাছে দোয়া দরখাস্ত। তো এই ঘটনাটা হলো ধানমন্ডি এলাকায় হাজারীবাগে ঘটে যাওয়া এক হাজি সাহেবানের সাথে। হাজারীবাগে থাকে, তিনতলা বাড়ি তিনাদের। তো তিনারা হলো দুইতলা পুরাটা হলো তিনারা মিলে থাকে, তিনার একটা সন্তান আছে, তিনটা রুম, এক রুমে তিনি থাকে, আর ক্রমে হলো তিনার ছেলে আর ডাইনিং স্পেসটা খালি থাকে। তো যে সমস্যাটা, তিনা যখন রাতের বেলা ঘুমাত তখন ডাইনিং স্পেস থেকে একটা কান্নার আওয়াজ পেত, যে কে যেন কানতেছে। আর কান্নার আওয়াজটা এরকম ছিল, বয়সটা তারা আর কি ধরতে পারছে প্রায় আর কি 20-25 বছর হবে, এরকম একটা মেয়ের কান্নার আওয়াজ তারা পেত, খুবই ভয় পেত। তারপরে এরকম প্রাথমিক দেখা যায় প্রায় এক সপ্তাহ চলে যায়, অনেক ভয় পায়। পরে রেগুলার আর কি এটা হয়, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনলো আর অনেক তদবির আনা হলো। পরে এটা কিছুদিন ভালো থাকে তারা, পরে কিছুদিন পরে এই আবারও একই প্রবলেম দেখা যায়, আরো বেশি উত্তাপ মনে হয় কি আরো বেশি বেড়ে যায়। তো আগে তো মনে করেন এরকম কান্নার আওয়াজ পেত, আর এখন দেখা যায় বাসায় আপনার উত্তাপ করে যেরকম লাইট অন করে আবার অটোমেটিক অফ করে দেয় এরকম। তখন শীতের দিন ছিল, দেখা যায় শীতের দিনে ফ্যান ছেড়ে দিলে তো এটা অসহ্যকর। পরে তিনি যখন ফ্যান আবার অফ করতে দিত, পরে আবার তিনি হাত দেওয়ার আগে কে যেন সুইচ অফ করে দিত, এরকম একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আর কি ছিল তিনারা এরকম অনেক আর কি। তো এক পর্যায়ে তিনারা আবারও মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে তদবির আবার নেয়, নেওয়াতে দেখা যায় তাদের দুদিন পরে দ্বিতীয়বার যখন আর কি তদবির টানে, পরে দুদিন পরে রাত্রে বেলা মনে করেন একটার পরে আর কি এই সমস্যাটা দেখা দিত। পরে অদৃশ্য থেকে কে যেন বলতেছে আর কি একটা মেয়ের কণ্ঠে, যে তোরা আমাকে থামাতে চাস না, তো তোরা যত আমাকে এখানে আসতে দিবি না এরকম কিছু করবি তো আমি তত বেশি উত্তাপ করব, তোরা আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবি না এরকম বলতো। পরে তাদের ভিতরে আরো ভয় ভ্রান্তি এটা সৃষ্টি হইত, আর কারো কাছে বলতেও পারতো না ভয়ে, আর কাউ বিশ্বাস করে কিনা। ভাড়াটিয়া থাকতো নিচতলা, উপরেও থাকতো, তিনার দুইতলায় থাকতো। তো তিনা দেখা যায় আরেকদিন হলো ঘুমাইছে হাজি সাহেবান রাতের বেলা দ্বিতীয় তদবিরের পরে, ঘুমানোর পরে কে যেন রাত্রিবেলা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়েছে, তখন তিনি অনুভব করলো তিনি মাথায় কে যেন হাত দিয়ে হাত বুলিয়ে দিতেছে এরকম আর কি। তো দেখা যায় কাউকে দেখলো না তিনি, আর মাথায় হাত দিল, কারো হাত বাজে না কিন্তু কে জেনে মাথাটা আর কি নাড়াচাড়া করে দিতেছে এরকম স্পষ্ট তিনি আর কি অনুভব
করেছিলেন।
তো এই মাথা প্রথমে দিয়েছে, পরে আবার হাত, ঠিক আছে, পরে আবার পা, এরকম অনেক ভয় পায়। পরে আবার দেখা যায় তিনি উঠে ছেলেকে ডাক দিল কিন্তু ছেলে শুনে না, অনেক জোরে জোরে ডাক দিচ্ছে কিন্তু ছেলে শুনে না। পরে আসলে কিন্তু শোনার কথা পাশের রুমে, যাই হোক, পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে তারপর বললো যে বাবা তুমি একটু এই রুমে আসো। পরে আসলো, আসার পর এরকম ঘটনা শেয়ার করলো যে এরকম এরকম আমি এখন কি করবো বলো। পরে বললো আচ্ছা ঠিক আছে, হুজুর যে পানির পরোটা দিছে তুমি কাজ করো, পানির পরোটা খেয়ে আর তোমার রুমে ছিটে, তারপরে আরো তারপরে তুমি শুয়ে পড়ো। পরে আচ্ছা ঠিক আছে, পানি পরোটা খেয়ে শুয়ে তারপরে রুমে ছিটে আবার আবার শুয়ে পড়ছে। পরে অদৃশ্য থেকে আবার আওয়াজ দিতেছে যে আমাকে থামাতে পারবি না, তোরা তোরা যতই চেষ্টা করোস আমাকে থামাতে পারবি না, তোরা আমাকে সরানোর জন্য চেষ্টা করতেছিস কিন্তু পারবি না।
আচ্ছা
যাই হোক, তারপরে উনি তাহাজ্জুদ নামাজ পড়ল, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই পিছনের দিকে তাকালো মেইন গেটে আর কি। পরে উনি একেবারে স্পষ্টভাবে দেখল যে একটা মেয়ে দাঁড়ায় আছে, তো মেয়ের শাড়ির আঁচলটা অনেক বড়, মনে হয় কি হেঁটে হেঁটে যাচ্ছে আর হেঁচড়াইতেছে আর কি মেয়ের শাড়ির আঁচল।
শাড়িটা যদি হচ্ছে ফ্লোরে মানে
জি
স্পর্শ করে চলে যায় বা ফ্লোরে বেশ কিছু শাড়ির আঁচলের অংশ থাকে আর কি, এটা আমি বলছিলাম।
জি জি জি,
ওকে,
যে ওরকম আর কি। তো মেইন গেটের দিকে তাকায় রয়েছে, দাঁড়ায় রয়েছে আর কি ওইদিকে, তো পিছনের দিকে আর তাকায় নেই।
জি,
পরে তারা এটা দেখে অনেক ভয় পেয়েছে, পরে ছেলের নাম ধরে ডাকলো কিন্তু ছেলে শুনে না, তিনার মুখ থেকে স্বরটা বিয়ে আর কি বন্ধ হয়ে গেছে, তিনি কথা বলার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো কথাই তিনার স্বর থেকে বের হইতেছে না, অনেক ভয় পেতেছিল। তো পরের দিন সকালবেলা আবারও হুজুরের কাছে এই ঘটনা শেয়ার করা হলো, হুজুর আবারও তদবির দেয়, আবারও একই সমস্যা, যত বেশি তদবির আন তত বেশি সমস্যা। পরে তদবির আনার পরে সকালে দুপুরে যখন রান্না করতে গেল, তখন যখন হলুদ মরিচ ইত্যাদি রান্নাঘরে থাকে, তো ওই আপনার আমাদের বাসায় ডিব্বা বলে অনেকে, ডিব্বার হলুদের যে ডিব্বাটা থাকে ওইটার ভিতরে তাবিজ পেল অনেকগুলো, আর তাবিজগুলো এমন লেখা ছিল তারা ভাষা বুঝত না ওই ভাষাটা। পরে তারা খুবই আর কি চিন্তিত ওই বিষয়টা নিয়ে, অনেক ভয়। এই দেখা গেল রুম ঝাড়ু দিয়ে যেত, তারপরে সেই দুপুর থেকে আর কি তাবিজ পাওয়া শুরু হলো, রুম ঝাড়ু দিয়ে চলে যেত কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখত কি এখানে তাবিজ পড়া, অনেকগুলো তাবিজ পড়া, মনে হয় যেরকম আর কি ঝবেলে বৃষ্টি হলে যেরকম আর কি হয় না, ঠিক ওই রকম আর কি, এত তাবিজ তো আসার কথা না। পরে তারা আবার এইটা ই করে আপনার ময়লা বালতিতে ফেলে দিল। পরে তারা স্পষ্ট দেখলো কি ময়লা বালতি থেকে উড়ে উড়ে আবার পুরো ঘরে ছিটি বিটে যাচ্ছে। এই অবস্থা
খুবই অবিশ্বাস্য ব্যাপারটা।
জি জি জি, আর কি তারা স্পষ্টভাবে এটা দেখলো। পরে রান্নাঘরে দৌড়ে গেল, তাদের খেয়াল ছিল যে এটা মনে হয় আমার ঘর। রান্নাঘরে দৌড়ে গেল, পরে রান্নাঘরে দেখতেছি কি উপরে আর কি যে ছাদ আর কি মাথার উপরে, তো সেই ছাদ থেকে আরকি কে জানে আরকি তাবিজগুলো আরকি একজনই যেরকম ফিকা মারলে নিজের গায়ে একটা এরকম ঠিক আরকি মনে হয় কি মানুষটা দেখা যায় না, কিন্তু এভাবে এভাবে যে নিক্ষেপ করতেছে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে। এই অবস্থা তো অনেক আর কি ভয়ভ্রান্তের ভিতরে অনেক অনেক আর কি অনেক উত্তাপ করে। পরে এক পর্যায়ে মনে করেন তারা আবার যখন রাত্রিবেলা বিকালবেলা আর কি তদবির আনে, আরো অনেক পাওয়ারফুল একজনের কাছ থেকে তদবির আনে, উনি দেওয়ার পরে রাত্রিবেলা একটা নিয়ম বলে দেয় যে আপনারা রাত্রিবেলা এই পানিটা ছিটায় দিবেন আর প্লাস প্রতিটা দেওয়ালে আপনি এটা লাগায় রাখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরে যখন দেওয়া হলো তারপরে তিনা ঠিকই দিল, ঠিক রাত্রে একটা পনেরো মিনিটে আমাকে বললো যে একটা পনেরো মিনিটে হুজুর আমি দেখতেছি যে দেওয়ালের সাথে একটা ছায়া, বড় একটা ছায়া, আমি এটা দেখে আমি আর কি হাজি সাহেবান বলতেছে তিনি তিনবার হজ করছে যে আমি ভয়ে যে কি করব, ছায়াটা এরকম যেরকম দুপুর বেলা আর কি একটা মানুষ দাঁড়ালে একটা ছায়া কিন্তু অনেক বড় হয় লম্বা হয় ঠিক ওরকম একটা ছায়া, তো দেখে অনেক ভয় পায়।
বিকালে বা সকালে হলে লম্বা বা ইয়ে হয়,
জি
পরিমাণে ছোট হয়।
হ্যাঁ জি ওরকম আর কি, যাই হোক তো ছায়াটা দেখে আর কি অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে তিনা ওই ওইটা বলতেছে ছায়া আর কি কথা বলতেছে, হাজি সাহেব স্পষ্ট ভাবে শুনছে যে কথাটা যে তুই কি নাতি তোর নাতি হবে তুই এটা আশা করস বা তোর নাতি হবে তুই এটা আশা করস,
বৌমার
তোর বৌমার কখনো বাচ্চা হবে না, তো এরভাবে একটা হুমকি দিল। এটা হুমকি দেওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার এই কথাটা বললো, পরে আরো বেশি ভয় পায়। পরে তিনার ছেলেকে আর কি তিনি ডাক দেয় যে বাবা এখানে আসো কথা শুনে যাও, আমি এরকম এরকম এই কথাটা শুনছি এরকম দেখছি। পরে বললো কি না মা তুমি এটা ভুল শুনছো, এটা কি আর এরকম বলতে পারে, বিশ্বাস করলো না। ফজরের পরে আবার এরকম তদবির আনা হলো, পরে একই সমস্যা যত আনে ঠিক তত আরো আরো বেড়ে যায়। পরে এক পর্যায়ে দেখলো কি আপনার এই তৃতীয় তদবিরটা যেদিন আনলো তার তিন দিন পরে যখন তাহাজ্জুদ নামাজ পড়লো খাটের নিচে কে যেন আপনার ওই যেরকম দরজা নক করে টক 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 এরকম আওয়াজ হয়, খাটের নিচে কে যেন এরকম আওয়াজ করতেছে, কে যেন আওয়াজ করতেছে। পরে তিনি ভয় পেল এবং খাট থেকে নামলো অনেক সাহস করে টর্চ লাইট নিয়ে। পরে আপনার লাইট তো অন করতে হবে একটু দূরে যে, পরে তিনি লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে আপনার খাটের নিচে মারল, দেখলো যে কিছুই না, আবার তিনি উঠে পড়লো। পরে আবার একই আওয়াজ, একটা ভয় কাজ করতেছে যে কে এটার নিচে। পরে আবার যখন মারলো স্পষ্টভাবে হাজি সাহেবান দেখলো তিনারই রূপে, তিনি যে শাড়ি পরা আছে বর্তমানে আর কি তখন যে ছিল ওই একই শাড়ি একই ডিজাইন একই হাতে বালা ঠিক একই রকমের
আরেকজন,
জি জি আরেকজন আর কি খাটের নিচে,
খাটের নিচে তার মতোই আরো একজন,
জি জি তারই মতন একজন। আমার খুব লাগতেছে,
হ্যাঁ আমার নিজেরও খুব মানে আজব লাগলো যে মানে আমি যদি আসলে খুটখাট শব্দ শুনি এবং খাটের নিচে তাকে যদি আমাকেই দেখি।
হ্যাঁ 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 ঠিক আছে, এটা দেখলো একটা আশ্চর্য লাগে না। পরে এটা যখন দেখলো তিনি ভয়ে একটা চিৎকার মারলো, কিন্তু চিৎকারে কোনো স্বর বের হলো না। পরে তিনি তার সন্তান জানে যে মা এই টাইমে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তা আমি তোমাকে যা দেখি যে কি অবস্থা, মা তো এমনি বেশি ভয় পায়। আগে থাকতে বলে থাকি বলে নেই যে বাসার ভিতরে চারজন থাকতো, হাজি সাহেবান তিনার সন্তান এবং তিনার বৌমা এবং এক দেখা যায় কাজের মেয়ে থাকতো আর কি বুয়া, তো যাই হোক তো এটা ভয় পায় আর কি, খুব ভয় পেয়ে আর কি সেন্স হারায় ফেলে। পরে ছেলে এসে দেখে কি যে মা এরকম সেন্স হারানো অবস্থায়, এটা দেখে ও আর কি চিৎকার অনেক মারে। তারপরে আপনার পানিটা যখনই আপনার ওখানে ওই হাজি সাহেবানের গায়ে যখনই পানিটা ছিটানো হয় ওই যে পড়া পানিটা তৃতীয় তদবির পর যে পানিটা আনা হয় সেই পড়া পানিটা দেওয়ার সাথে সাথে মনে হয় কি কারেন্টটা চলে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল, একটা আশ্চর্যময়। কিন্তু হাজি সাহেবান সাথে সাথে উঠে উঠলো, তিনি ঠিকই উঠতে পারলো, হ্যাঁ কিন্তু তার এই কারেন্ট নাই, এখন কি করবে। পরে কারেন্ট এখন আবার তারা আবার কি করলো লাইট অন করতে গেছে যখন আবার, তখন আবার দেখে যে কিছু অটোমেটিক আবার লাইট অন করে দিছে এরকম। পরে হাজি সাহেব স্পষ্ট ভাবে দেখলো আবার গেটের দিকে তাকাইলো যে তিনার দিকে তাকাইয়া রয়েছে এক ওনার মতনই হুবহু ডাবলার একটা মানুষ।
আসলে ঘটনাটা কি ছিল, ওখানে সমস্যাটা কি ছিল
আপনার? অনেক পড়তো, যাই হোক আমি সংক্ষিপ্ত করি, ওটা হলো একটা আত্মার ওখানে সমস্যা ছিল। আসলে এক পর্যায়ে যারা কিছু দিন দেয় তারা তো জিনের ব্যাপারটা দেয়, আসলে কি রোগ একটা হলে যদি ঔষধ আরেকটা দেওয়া হয় তাহলে ওই রোগ কিন্তু ভালো হয় না, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। যাই হোক পরে এক পর্যায়ে আল্লাহর মতে প্রবলেমটা আমি যাই ওখানে, যাওয়ার পরে মাগরিবের পর থেকে প্রায় রাত্র দশটা পর্যন্ত প্রবলেমটা বের করতে পারতেছি না, কারণ জিন বা এই ধরনের কিছু হলে তো এটা সহজে বের করা যায়, কিন্তু আত্মার এটা সহজে এটা পারা যায় না, অনেক প্রচেষ্টার পরে।
আপনি বলতে চাচ্ছেন যে এরকম আত্মা নিয়েও অনেক ঝামেলা হয়?
জি হয়।
আচ্ছা,
তো দেখা যায় আল্লাহর মতো এটা দেখলাম দশটা পর্যন্ত, পরে আমি সমস্যাটা দেখার পর আমি তাদের সাথে বললাম, আচ্ছা সত্য কথা বলবো? হ্যাঁ বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরে 20-25 বছর আগে কেউ কি এরকম আত্মহত্যা করেছে? পরে আমার সাথে প্রথম স্বীকার পাইনি, যে এক পর্যায়ে পরে স্বীকার পেয়েছে, হ্যাঁ হ্যাঁ এরকম আত্মহত্যা করেছে। তো এটার সাথে ওইটা যোগাযোগ কি? আমি বললাম যে না, ওইটা হলো মেন, তো ওই আত্মাটা হলো আপনাদের এখানে এই বাড়িতে সমস্যা করতেছে। জি, তো আমি আল্লাহর রহমতে সেদিন আর কোনো কিছু দিতে পারলাম না, আপাতত একটা পানি পরে দিয়ে আসছিলাম, তো আল্লাহর রহমতে পরবর্তীটা দিই। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আর কি প্রায় এক বছর যাবৎ আমার সাথে ফোনে যোগাযোগ হয়, মাঝে মাঝে যাইও, আল্লাহর রহমতে এখন কোন সমস্যা নাই।
কোথাকার ঘটনা যেন বলুন?
হাজারিবাগ।
হাজারিবাগ, ওকে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা ইনশাল্লাহ আবারও ফিরে আসব, যদি সময় আপনারা পাই তাহলে আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের আরও একজন অতিথি আছেন, তিনি কিছু ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি বলি যে অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে সোহানুর আবেদিন রহমান রামিন, তিনি লিখেছেন যে ভালো লাগলো আমাদেরকে। এমডি সোহেল লিখেছেন যে আগে ভূত এফএম পরে ফেসবুক, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এম জে কিং শাওন এখানে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাসুমকে। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাব্বির লিখেছেন ভয় পেতে চাই, বেশ 17 মিনিট আগে তিনি এই কমেন্টটি করেছেন। আপনি ভয় পাচ্ছেন কিনা এখন প্লিজ আবার একটু জানাবেন, যে ঘটনাগুলো হয়ে গেল সেগুলো শুনে আপনার কেমন লেগেছে সেটা একটু প্লিজ জানাবেন। ফার্স্ট স্টোরিটা অসম আমাদেরকে লিখেছেন, আচ্ছা আমাদেরকে লিখেছেন কোন একজন, আমি নামটা এখন মানে ফেসবুকে সবগুলো নাম আমি পড়তে চাচ্ছি না, যে নামগুলো আপনার নিজের নাম হলে অবশ্যই আমি পড়বো সেটা অবশ্যই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মৃদুল এখানে কমেন্ট করেছেন এবং তাঁর আজকে বার্থডে, এবং আপনাকে বার্থডে অনেক অনেক শুভেচ্ছা। মঈন খান আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, সেটা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রিমন খান, এবং ভূত এফএম তিনি পছন্দ করেন সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন, তিনি রাজশাহী থেকে শুনছেন সেটা জানিয়েছেন, ফার্স্ট ঘটনাটা অনেক ভালো জানিয়েছেন হৃদয় আহমেদ। এছাড়াও আমাদেরকে আবরার হাসান লিখেছেন যে ভূত এফএম তার কাছে ভালো লেগেছে। এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, আপনি চাইলে www.facebook.com/radio.furti সেখানে যেতে পারেন, আমাদের পোস্টে লাইক দিতে পারেন এবং আপনিও কমেন্ট করতে পারেন। অন্য যে সমস্ত কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনি চাইলে চেকও করে ফেলতে পারেন এবং চেক করে আপনি জানাতে পারেন যে আপনার, আমরা প্রত্যেকের কাছে আসলে জানতে চাই যে ভূত ফেমের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগছে। আমি তো পাচ্ছি ইঞ্জিনিয়ার সোহেল চট্টগ্রাম থেকে লিখেছেন যে লাস্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। মৌসুমী আমাদেরকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। ফরহাদ রংপুর থেকে লিখেছেন যে অসম, আমরা লাস্ট স্টোরি বা এই স্টোরিটা না লিখে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে বললে আমি বুঝতে সুবিধা হবে যে কোন স্টোরির কথা আপনি বলছেন, রাইট? আমাদেরকে ছাড়াও শুভ এস এম এস করেছেন, তিনি লিখেছেন আমার নাম শুভ, তারপরে এস এম এস টা পড়তে পারলাম না। মাহফুজ আমাদের এখানে এস এম এস করেছেন আমাদেরকে রুধিরা মিরপুর থেকে আমাদেরকে এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে সাগর। এছাড়াও আরো অনেকেই আমাদের এস এম এস করছেন, আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান তারা চলে যান ভূত এফএম @radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদের আজকের স্টোরি অনেকেই ভালো লাগছে সেটা অনেকেই জানাচ্ছেন, এবং আশা করছি বাকি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে সেই প্রত্যাশা রাখি। আসলে আর বাকি ঘটনাগুলো কেমন সেটা আমি বলছি না, যারা মানে আমি আমার মনে হয় যে ভূত এফএম এ যারা আপনারা আছেন তারা এবং আমরা সবাই মানে আওয়াজ কম করব আমাদের নিজেদের ব্যাপারে। আমরা ঘটনা নিয়ে বরং আমরা যদি সমালোচনা করি বা আমরা যদি আলোচনা করি, সবসময় যে সমালোচনা করতে হবে তাই বলছি না, যদি আলোচনা করি বা আমরা যদি আসলে সে মানে আমরা বিভিন্ন সাজেশন যদি আপনারা আপনাদের কাছ থেকে আমরা পাই তাহলে আমাদের সামনে এগিয়ে চলাটা আরো অনেক সুন্দর হবে। যাই হোক, আমরা সেকেন্ড আমাদের অতিথির কাছে যাচ্ছি এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন।
মোহাম্মদ বিল্লাল হোসেন মানিক।
বিল্লাল হোসেন মানিক, আপনি কোথা থেকে এসেছেন?
যে আমি কাশিমপুর গাজীপুর থেকে আসছি।
কাশিমপুর গাজীপুর, ওকে। আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনা কি কাশিমপুর গাজীপুরের?
না না, এটা আমার নানাবাড়ি নওগাঁর ঘটনা,
নওগাঁ
জেলার পত্নীতলা থানাতে।
নওগাঁ জেলার পত্নীতলা, আচ্ছা আমরা শুনি তাহলে ঘটনাটা।
যাই হোক, আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম ভাইকে, মাসুম ভাইয়ের জন্মদিনের জন্য, এছাড়া সমস্ত লিসেনার ও আমার বন্ধুদেরকে। তো যাই হোক, আমাদের নানা বাড়িটা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার পার্বতীপুর গ্রামে। তো ওইখানকার একটু মানে ই বলি যে ওইখানের জীবনমানটা এখনো এরকম যে ওই জায়গায় এখন পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছায়নি এবং বেশিরভাগ মানুষই ওইখানে মানে মাটির বাড়ি ইউজ করে, একতলা দোতলা মাটির বাড়ি ইউজ করে এবং এক একটা বাড়ি দেখা যায় যে 100 বছর 200 বছর এরকম। তো ওইখানকার জীবনটা এরকমই নর্মালি, আর দেখা যায় 7টা 8টা বাজলে শীতকালে সবাই ঘুমিয়ে পড়ে আর গরমকালে দেখা যায় 8টা 9টা বাজলে সবাই ঘুমিয়ে পড়ে। ওই জায়গার জীবনটা এরকম। যাই হোক, এটা 90-এর দিকের ঘটনা, আমি সমস্ত ঘটনাগুলোই আমার মার কাছ থেকে শুনেছি। তো এটা আমার বড় খালা, বড় খালার যে ছোট মেয়ে তার নাম আয়না। যাই হোক, আমার আয়না আপার ঘটনা, উনি বিয়ে হয় পাশের গ্রামেই। তো ওইটা আরো মানে অজপাড়া আর কি। তো পাশের গ্রামে বিয়ে হলে ওনার বিয়ে প্রথমে তেমন কোনো সমস্যা হয় না, 90-এর দিকে বিয়ে হয়। তার 2-1 বছর পরে প্রথম সন্তান হওয়ার পরেই, যার নাম থাকে তাসলিমা, আমার বড় ভাগ্নি, তো তার জন্মগ্রহণের কিছুদিন পর থেকে আমার খালাতো বোন উল্টাপাল্টা আচরণ শুরু করে। তার চোখ লাল হয়ে যায়, কখনো সে দেখা যায় যে হাজবেন্ডকে মারধর করে, দেখা যায় তার মেয়েকে মেরে ফেলতে চায়, এরকম কাজকর্ম করতে থাকে। তো আমাদের ওই এলাকার মধ্যে এগুলো আসলে সাধারণত হয়েই থাকে।
আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা খুবই হন্টেড, মানে
খুবই হন্টেড, মানে ওইখানে মানে এগুলো হয়েই থাকে, এগুলো গ্রামবাসীর কাছে নর্মাল। যে এমন অবস্থা, বিলের ভূতগুলোর সাথে গ্রামবাসীরা মাঝে মধ্যে মারামারি করতে করতে বাড়ির দিকে আসে, এরকম তাদের হয়েই থাকে। তো যাই হোক, তারা এগুলো নর্মালি হিসেবে নেয় এবং তারা দেখা যায় যে এরকম বেশি প্রভাব পড়লে কবিরাজের কাছে যায়, আর এরপরে কাজ না হলে তারা জিনের ট্রিটমেন্ট জিনকে দিয়ে করায়। ওইখানে বেশ কিছু লোকেশন আছে যেগুলোর মধ্যে জিনকে দিয়ে জিনের ট্রিটমেন্ট করানো হয়। তো যাই হোক, তারা প্রথমে কবিরাজ দিয়ে করানোর চেষ্টা করে, কাজ হয় নাই। মানে কবিরাজ অনেকভাবে চেষ্টা করছে, তাকে তাড়াইতে পারেনি। এই তো মানে তার বংশ নাকি অনেক বড়, ওই জিনের বংশ অনেক বড়। তো তারপরে তারা ওই অন্য জিনের কাছে যায়, মানে জিনকে দিয়ে জিন তাড়ানোর জন্য। তো যাওয়ার কিছুদিন পরে তো তারা বলে যে আসলে সেই জায়গায় অনেক বছর যাবত আছে, সেই জায়গা ত্যাগ করতে চাচ্ছে না, তো সেই জায়গাতে থাকবে কিন্তু তার উপর আর প্রভাব ফেলবে না, বাড়ির আশপাশ দিয়ে থাকবে, তার উপর কতটা প্রভাব ফেলবেন আপনারা, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো যাই হোক, এর মধ্যে দিনকে দিন যাওয়ার পরে তো এর মধ্যে আরেকটা জিনিস তারা বলে যে জিনরা সাপের রূপটা খুব পছন্দ করে, সাপ দেন তারপরে কুকুর। তো এরকম কোনো কিছু দেখলে আপনারা মানে সাপ মারার আগে অবশ্যই তুমি জিন না সাপ এটা বলে তারপর চেষ্টা করবেন, কারণ সে যদি এই কথাটা বলা হয় তাহলে জিন হলে সে চলে যাবে আর যদি সাপ হয় সে যাবে না, তাকে তখন মেরে ফেলা হয়। তো যাই হোক, তাদের বাড়ির মধ্যে তারা বেশ কিছুদিন পর থেকে দেখতে পারে যে দিনের বেলায় অজগর সাপ, 2টা 3টা 4টা অজগর সাপ এসে থাকে। তা এখন আগে থেকেই তাদেরকে বলা হয়েছিল যে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। তো তারা এই জন্য ওই আমার দুলা ভাই ছিলেন, ওনার ভাই ছিলেন, ওনারা বাঁশ দিয়ে ওই অজগরকে তুলে পাশে যে দরগা ছিল, দরগা মিন্স এগুলা বট গাছতলের মধ্যে হচ্ছে মাটি দিয়ে ত্রিভুজ আকৃতির এক ধরনের কূপ করা হয়, তো এগুলোর মধ্যে গিয়ে ওনারা রেখে আসতেন। তো রেখে আসলে ওগুলো দেখা যেত আবার ওইখান থেকে নাই। তো এরকম বেশ কয়েকবার হওয়ার পরে রাত্রে ওইখানে যেহেতু ইলেকট্রিসিটি নাই, উনি হারিকেনের আলো খুব কম করে ওনারা ঘুমাচ্ছিলেন, তো ঘুমের মাঝখানে দুলাভাই হঠাৎ করে মানে সাপের ফুস ফুস শব্দ শুনতে পান। তো শোনার পরে উনি পাশে তাকিয়ে দেখেন যে ওনার ওয়াইফকে একটা অজগর সাপ পেঁচিয়ে শুয়ে আছে। তো এটা দেখার পরে উনি আসলে যেহেতু হারিকেনের আলো অল্প ছিল, দেখার পরে উনি প্রচন্ড ভয় পেয়ে যান আর সঙ্গে সঙ্গে চিৎকার করেন। তো এরপরে অন্যান্য ভাই ওনারা উঠে আসেন বাড়ির মধ্যে, উঠে এসে দেখেন যে না, ওয়াইফের তো তখন আর কোনো সমস্যা নেই। তো এরকম যাই চলতে থাকে। তো এরপরে লাস্ট দেন তার দ্বিতীয় মেয়ে হয় আকলিমা, তারও জন্মের পর থেকে দেখা যায় বেশ কিছু প্রবলেম হয়, তো স্বাস্থ্যহীনতা এভরিথিং। তো আমি ঘটনার শেষের দিকে আসি, এটা 2004-05-এর দিকে আমার তৃতীয় ভাগ্নি লিমা জন্মগ্রহণের আগের যে ঘটনাটা। তো আমার খালাতো বোন মানে উনি ফিল করেন যে উনার পেটে ব্যথা হচ্ছে, এরকম টাইপের কোনো কিছু হচ্ছে, পেটে টিউমার জাতীয় কিছু হয়েছে, এরকম কিছু ফিল করেন। বাট ডাক্তার দেখানো হয়, নগার মধ্যে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়, তো তারা তেমন কোনো কিছু ধরতে পারে না, আল্ট্রাসাউন্ড করে দেখে যে না পেটে তো কোনো কিছু সমস্যা নেই। তো ব্যথার ট্যাবলেট দেওয়া হয়, ব্যথার ট্যাবলেট খায়। তো বিভিন্ন প্রায় এইভাবে অনেক মাস কাটার পরেও যখন দেখতে পারলো যে তার রোগের কোনো সমস্যা হচ্ছে না, তো তাদের পাশে একজন বলল যে এইসব তো আলগা জিনিসের সমস্যা হতে পারে, তো তুমি পাশের এক থানা আছে সাপাহার থানাতে চলে যাও, ওইখান থেকে এক মহিলা পানি দেয়, ওই পানি খেয়ে দেখো, যে কোনো ধরনের মানে সমস্যার সমাধান হয়ে যায় পেটের। তো উনি গেলেন, ওই পানি পান করলেন, পানি পান করার এক সপ্তাহের মধ্যে উনি পেটের মধ্যে অনুভব করলেন যে বাচ্চার যে আঁচ নড়াচড়া এই ধরনের। তো এইটা উনারা খুব অবাক হন যে ওই তখন এই ব্যথা শুরু হয়েছে প্রায় অনেকদিন যাবৎ, তো এখন বাচ্চা কোথা থেকে আসলো? তো এরপর তারা আল্ট্রাসাউন্ড করেন, দেখতে পারেন যে বাচ্চা আছে, এন্ড দেন সেটা প্রায় ১৮ মাস হয়ে গেছে।
কি বলেন, ১৮ মাস? এটা কি আসলে খুবই,
আসলে এটা আমি মানে
শিওর তো যে মাস্টার ব্যাপারে আপনি একদম শিওর তো?
হ্যাঁ, মোটামুটি একেবারে শিওর। যেহেতু আমার মা বলছেন, আমি আমার আমি সেটাই বলছি। তো বললেন যে ১৮ মাস, এটা অসম্ভব একটা বিষয় যে একটা বাচ্চা কিভাবে বেঁচে থাকতে পারে। আমি নিজেও অবাক হয়েছি, এটা চারপাশের ঘটনা, তবে আমি তখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলাম। তো তারপরে বলেন যে উনারা যখন সিজার করে অপারেশন করে দেখতে পারেন যে বাচ্চার যে নারগুলো এগুলোতে পচনের সৃষ্টি হয়েছে। এন্ড দেন ডাক্তার বলেন যে হয়তো আর কিছুদিন অতিক্রম হলে বাচ্চা মা সবই মারা যেত। তো আল্লাহ তাআলা রহমত ছিল হয়তো এই জন্য কিভাবে কি হয়েছে বাচ্চাকে বাঁচানো গেছে। তো বাচ্চাটা জন্মগ্রহণ করার পর থেকেই দেখা যেত সবসময় অসুস্থ থাকতো, মানে রোগ বেঁধেই থাকতো। আর এখন তার বয়স প্রায় ৯ বছর বয়স, কিন্তু তাকে দেখলে মনে হয় যেন এটা ৫-৬ বছর একটা বাচ্চা, মানে তার শাসর অবস্থা এরকম। তো যাই হোক, ওর বয়স যখন ৬ বছর বয়স, তখন ও যখন এটা ২০১১-১২ দিকে ৬ বছর বয়স, তখন ও একদিন ওই যে গ্রামের মাঠে খেলাধুলা করতেছিল, তো ওকে হঠাৎ করে মানে সবাই গ্রামবাসী দৌড় দিয়া ওর বাসার দিকে সবাই ওকে নিয়ে আসতেছে, বলতেছে বাচ্চা যেন কি খাইছে মনে হয়, বাচ্চার বুক জ্বালা পড়া করতেছে। তো গ্রামের সবাই ওই তাৎক্ষণিক হসপিটালে, পাশে থানার হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখছে যে বাচ্চা বিষ পান করছে, বিষ জাতীয় কোনো কিছু। তো এরপরে তাকে যখন সুস্থ করা হয়, আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, তখন তার মা তাকে জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার মোনা, তুমি কি পান করছিল, মানে গ্রামের ভাষা বলতেছিল মোনা তুমি কি খাইছিলা আর তোমার কে কি জিনিস দিল। তো ওই বাচ্চা বলতেছে কি যে কেন আমার এই জিনিসটা দিলি আর বললি যে খা, এটা খাইলে তোর ভালো হবে। তো তখন সবাই অবাক হয়ে গেল যে তার মানে তখন আমাদের আত্মীয় স্বজনরা গ্যাস করতে পারছে যে এই জিনিসটা মানে ওই জিনটারই কাজ, যে কিনা তার মায়ের রূপ ধরে আসছে। তো দেন আবার তারা সেই আগের মানে জিনের কাছে, যে ভালো জিন যার কাছে উনারা যেত, উনার কাছে গেল এবং এই ধরনের কর্মকাণ্ড কেন করা হয়েছে। তো এরপরে যখন তার কাছে এই ধরনের বিষয়ে নালিশ করা হয়, তারা ওকে আবার আনে আইনা মারধর করে, মানে ভালো জিন যারা তারা ওই খারাপ জিনটাকে মারধর করে। তো করার এক পর্যায়ে সে বলে যে সেই ৯০-এর দিকে তাদের প্রথম সন্তান হওয়ার পরে, তো দুলাভাই একদিন উনি উনাদের বাড়ির ভিতরে একটা আম গাছ ছিল, আম গাছের ডাল কেটে ফেলে দেয়। তো ডালটা কাটার সময় ওই ডালের মধ্যে নাকি ওই জিন তার সন্তানকে বসাইতে গেছিল, বাচ্চা সন্তান। তো সে ডাল কাটার পরে
ডাল কাটার কারণে
সে পড়ে যায়, পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এই জন্য সে মানে তার প্রতিশোধ নিতে চায়, সে তার মানে তার সন্তানকে সে বাঁচতে দিবে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এরপরে সম্ভব তার কোনো সমস্যা হবে না, বাট রিসেন্টলি আমার মা নিকা এপিসোডে আসার আগে শুনতে পারলাম যে সমস্যাটা এই বছর জ্যৈষ্ঠ মাসে গিয়েও আমার মা শুনতে পারল যে বাচ্চা নাকি এখন ৯ বছর বয়স, স্কুলের ক্লাসে নাকি নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, বাসায় যখন আসা হয়েছে মা সেবা যত্ন করতেছিল বা অন্যান্য আত্মীয় স্বজন ছিল, তো বাচ্চা নিজে মানে হঠাৎ করে চোখ লাল হয়ে গেল, সে বলতেছে তুই যতই চেষ্টা কর তোরা আমাকে তোরা মানে তোর মেয়েকে কোনোদিনও বাঁচাতে পারবি না।
সে অন্য কারো ভয়েস নিয়ে কথা,
হ্যাঁ অন্য কারো ভয়েস, ওর
ভয়েস, বুঝতে পেরেছি। তার মানে সমস্যা এখনো চলছে,
সমস্যা এখনো রানি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, সেই SMS গুলো নিয়ে একটু পরে আসি। আপাতত আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের SMS, আপনাদের কমেন্ট সবকিছু নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ,
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
গেলাম আবার, আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি ৮৮.৫ FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় ১২:৫২। আজকে আমি অনেক টায়ার্ড এবং মাসুমও এবং দুজনেই অনেক টায়ার্ড, এবং একটা সময় তো মনে হচ্ছিল যে আজকের শো করতে করতে হয়তো মাঝখানে ভূতে ফেলে মাঝখানে কোনো একটা সময় ঘুমিয়ে পড়বো, বাট এখন আপনাদের সাথে থেকে অনেক সাহস পাচ্ছি, সেই সাথে পাচ্ছি শক্তি, এবং সেই সাথে এখনো পর্যন্ত ভালোই আছি। সেটা খুবই একটা আশার কথা আর কি। যাই হোক, আমাদের দোলা লালমাটিয়া থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএমের সাথেই রয়েছেন সেটা জানিয়েছেন। নিলয় রায়পুরা থেকে আমাদের এসএমএস করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি দেবু এসএমএস করেছেন এবং বলছেন ভেরি গুড স্টোরি, এবং আমাকে এসএমএস তিনি মহিদার সাথে এখন রয়েছেন। জয়তি আমাদের লিখেছেন ফার্মগেট থেকে যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরও ঘটনা তিনি শুনতে চান। আমাদের সাইদ আশুলি থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার কাছে এখনো জমজমাট মনে হচ্ছে না। আমাদেরকে তসনিম এসএমএস করেছেন, আপনি কি প্রথম স্টোরিটা শুনেছিলেন সাইদ? আমাদেরকে এসএমএস করেছেন সেটা তসনিম। এছাড়া আপন শাহ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফএম। আমাদেরকে আরিফিন ময়মনসিং থেকে এসএমএস করেছেন এবং আত্মার ঘটনাটি যিনি বলেছেন তিনি তার ঘটনাটা নিয়ে তিনি কিছু কথা লিখেছেন এবং তিনি সেই একমত হতে পারেননি সেটা তিনি জানিয়েছেন আর কি। ইমন আমাদেরকে এসএমএস করেছেন আরমানি টোলা থেকে এবং আমাদেরকে বলছেন যে তারা শুনছেন থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভয় লেগেছে। আমাদেরকে আলিফ লিখেছেন নাইস শো। আমাদেরকে হিমেল পান্ডে এসএমএস করেছেন, এসএমএস করেছেন রণ মিরপুর থেকে, আজকের ঘটনাগুলো তার কাছে একটু ভিন্ন রকমের লাগছে। আমাদেরকে ছাড়াও আমির শাহিন ভুঁইয়া মাসুমকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। মিশ্রী আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন একটু একটু ভয় লাগছে। আমাদেরকে ডিজে রাজ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স কচুক্ষেত থেকে। আমাদেরকে বাবু যশোর থেকে এসএমএস করেছেন, রায়হান হৃদয় আমাদেরকে এসএমএস করেছেন মুক্তাগাছা থেকে। এছাড়াও আমাদেরকে শুভদীপ এসএমএস করেছেন শ্রীমঙ্গল থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিসান এবং অশ্রু, তারা আমাদের এসএমএস করে জানিয়েছেন ভূতের সাথে তারা আছেন। স্বপন আমাদেরকে এসএমএস করেছেন ঢাকা মেডিকেল থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে একটা শুক্রবার কি শুধু জিনদের দিয়ে সাজানো যায় না, মানে জিনদের ঘটনা শুনতে চান নাকি জিনদের চান যে আমরা এখানে নিয়ে চলে আসি? আপনারা এমনিতেই কেউ যদি ঘটনা বলেন সেটা নিয়ে সেটা যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে যদি এরকম সত্যি যদি আমরা পারতাম বা সত্যি যদি আসলে জিনদের দিয়ে প্রোগ্রাম করাতাম, তাহলে আপনারা আমাদের পুরো ভূত এফএম টিমের জন্য মেন্টাল হসপিটালে একদম জায়গা বুক করে রেখে দিতেন। সো না, আমরা ঢাকা শহরেই থাকতে চাই, আমরা কোথাও যেতে চাই না, আমরা এখানেই থাকতে চাই, ভূত এফএম আরো করতে চাই, এই রিস্ক আমরা নিতে চাই না। নাজ আমাদের এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, তিনি তার তিন বছরের মেয়েকে নিয়ে আজকে ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন অপু, ভূত এফএম শুনছেন তিনি। হাফিজ বিএল কলেজ খুলনা থেকে এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সামিহা চট্টগ্রাম থেকে এবং লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন জানিয়েছেন। আমাদেরকে নিউটন এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন তিনিও শুনছেন ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাসান, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নাফিজ এবং মিম খুলনা থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরাফা চট্টগ্রাম পাহাড়তলি থেকে। তাপস আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শাকিব উত্তরা ইউনিভার্সিটি থেকে। আরো অনেকে এসএমএস করছেন, আপনি যদি এসএমএস করতে চান তাহলে আমাকে অবশ্যই এসএমএস করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, ওআরটিআই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি দেখতে পাচ্ছি যে বেশ আগে আমাদের শাকওয়াত হোসেন তিনি আমাদের এখানে কমেন্ট করেছিলেন ফেসবুকে এবং প্রথমের জন্য তিনি অধীর অপেক্ষায় ছিলেন, সেটা তিনি তার কমেন্টে দেখতে পাচ্ছি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই কমেন্ট করছেন, দিনার হোসেন তিনি কমেন্ট করেছেন, মাসুম ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন, আপনি যদি কমেন্ট করতে চান এবং আমাদের এই পেজটিতে গিয়ে লাইক দিতে চান এবং ভূত এফএম দুটো পোস্ট রয়েছে সেখানে যদি আপনি লাইক দিয়ে পার্টিসিপেট করতে চান, জানাতে চান যে কোন স্টোরিটা কেমন লাগছে, তাহলে আমাদের অনেক সুবিধা হয়েছে। আপনাদের এটা আপনাদের জন্যই বলছি, কারণ আমরা আপনারাই জানাবেন যে আপনাদের কোন ধরনের ঘটনা পছন্দ হয় এবং সেই ধরনের ঘটনাগুলো আমরা সিলেক্ট করব। সো আপনাদের একেবারেই মানে কি বলবো যে মানে একেবারে আপনাদের মতামতটা, আপনাদের যেটা মনে হচ্ছে সেই মতামতটা আমরা কামনা করি। এবং একটু আগে যেমন একজন বললেন যে একমত নন, একজন বললেন যে এখনো জমে ওঠেনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই আপনাদের এরকম এসএমএস, আপনাদের এরকম এসএমএস, আপনাদের এরকম কমেন্ট এবং আপনারা সেই সাথে যদি জানিয়েও দেন একটু কষ্ট করে একটা লাইন লিখে যে কোন ধরনের চাচ্ছেন আপনি, তাহলে আমাদের আরো বেশি ভালো হয়। মানে আপনার লাল রঙের শার্ট পছন্দ না সবুজ রঙের, সেটা বললে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। শুধুমাত্র আপনি একটা কালো শার্ট দেখে যদি বলেন যে এই শার্টের রঙটা একদম ভালো না, তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়, তাই না? সো আপনি এই হেল্পটুকু আপনারা অবশ্যই করবেন আমি আশা করি, রাইট? আর যারা এসএমএস করতে চান আরেকবার বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FURTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা ইমেইল করতে চান চলে যান bhutfm@radiofurti.fm, এই অ্যাড্রেসটা মাথায় রাখবেন এবং আমাদেরকে ইমেইল করে দিন আপনাদের সেরা ঘটনাগুলো। যারা ফেসবুকে যেতে চান চলে যান www.facebook.com/radiofurti। চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের আরো একজন ব্যক্তির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম সামিয়া বাহার।
ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই, ঘটনাটা কোথায় ঘটেছে?
ঘটনাটা ঘটে আমার দাদির বাড়িতে বিক্রমপুরে।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
তো আমার দাদারা ছিলেন চার ভাই বোন, বোন সবার ছোট। আমার বাবার ফুপুর ঘটনা, আমরা তাকে আমলা দাদি বলে ডাকি। তো ঘটনার শুরু হয় আমার দাদি যখন বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে আমার দাদি দুইটা ডেক লক্ষ্য করত। ডেক মানে বড় পাতিল, যে বড় পাতিলে বিয়ে বাড়িতে বা বড় কোনো অনুষ্ঠানে মিলাদ মাহফিলে রান্না করা হয়, সেরকম দুটা ডেক দেখতে পাইতো।
এটা কোথায় দেখতে পেতেন?
এটা দেখতে পাইতেন তিনি বাসার পিছনে।
তো প্রায় স্বপ্নে দেখতে পেতেন না,
বাস্তবে তিনি দেখতে পাইতেন।
আচ্ছা,
বাস্তবে দেখতে পাইতেন। তো এটা অন্য লোকজন দেখতে পাইতেন না, শুধু আমার দাদি দেখতো।
মানে কি অবস্থায় দেখতে পেতেন? জাস্ট দুটো এরকম, মানে
একটা আগুনে জ্বলতেছে, আরেকটার মধ্যে খুব গহনা গাটি আছে, টাকা পয়সা আছে। তো সেরকম দুটো ডেক দেখতে পাইতো। তো এরকম দেখা যেত যে দিন নাই রাত নাই তাকে বাসার পিছনে দেখা যেত, সে আপন মনে দাঁড়ায়ছে, অন্য কেউ এটা বুঝতে পারতো না। তো বিষয়টা খুব মানে অড লাগে আমার ছোট দাদার কাছে, মানে আমার দাদির দেবরের কাছে। তখন আমার দাদি গর্ভবতী হন। তো আমার দাদা বলেন যে আমার ভাবি তো এখন গর্ভবতী, তো এখন ভাবির একটা ব্যবস্থা করা দরকার, ভাবির উপর কোনো খারাপ কিছু আকর্ষণ করতেছে, ভাবির উপর ভর করতেছে, হয়তো বা কোনো ক্ষতি করে দিবে। তো বাবু হওয়ার পর আমি এটার একটা ব্যবস্থা নিব। তো বাবু হওয়ার তিন দিন পর আমার ছোট দাদা একটা কবিরাজের কাছে যান। কবিরাজের বাসা যাওয়ার পর সব ঘটনা খুলে বললে কবিরাজ বলেন যে এই বিষয়টা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি যাই বিষয়টা দেখব। কবিরাজকে বাসায় আনা হয়, কবিরাজের সামনে বাচ্চাটাকে দেওয়া হয়। তো কবিরাজ বাচ্চাটার হাতে এক মিটার লম্বা একটা পাটকাঠি দেন ধরতে। তো পাটকাঠিটা ধরার পর বাচ্চাটা ওই পাটকাঠির হাতে নিয়ে তিন দিনের বাচ্চা হেঁটে হেঁটে ঘরে চলে যায়।
এটাকে দেখেছেন আপনাদের এলাকার সবাই?
হ্যাঁ, এলাকার যারা ছাড়া ছিল
আপনাদের পরিবারের ঘটনা, সুতরাং আপনাদের পরিবারের সবাই এটা দেখেছেন?
হ্যাঁ।
আচ্ছা,
তো পরিবারের সবাই এটা দেখে তো অবাক হয় খুব, যে তিন দিনের বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। তো এর দুই দিন পর বাচ্চাটা মারা যায়। তো আমার দাদির ওই নেশাটা কাটে না, দাদি তখন ওই বাসার পিছনে দেখা যায় দাদি ওরকম আনমনা হয়ে দাঁড়ায়ছে। তো এরকম হইতে হইতে দাদি আবার গর্ভবতী হন, দাদির একটা মেয়ে হয়। এই পাঁচ দিনের মাথায় এই মেয়েটা মারা যায়। তো এরপর একদিন রাতে আমার দাদা রাতের বেলা বের হন বাথরুমে যাওয়ার জন্য। তো তিনি বাসার পিছনে যান, বাসার পিছনে যাওয়ার পরে তিনি দেখেন যে একটা আগুনের পরিপূর্ণ একটা জ্বলতেছে, এরকম একটা ডেক আগুনে জ্বলতেছে। তো তিনি দেখে খুব উৎসুক দৃষ্টিতে কাছে যাওয়া, মানে বেশি দূর কাছে যেতে পারেন না, একটু দূরে থেকেই তিনি সেটা দেখে তার ওই তাপে তার সারা শরীর পুড়ে যায়। তো পুড়ে যাওয়ার পর তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার শরীর থেকে এত দুর্গন্ধ হয় যে তার লাশ সহজে কেউ ধোয়াতে চায় না। তারপর অনেক কষ্ট করে লোকজনের হাতে পায়ে ধরে সেই লাশটাকে ধোয়ানো হয়। এরপর তার লাশ থেকে এত দুর্গন্ধ আসে যে মৌলভী সাহেব আসতে চান না যে তাকে জানাজা করাবেন। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করি, তবে আসে তারা। আসার পর
আপনারা পরিবারের সবাই মিলে জানাজাটা পড়েন?
হ্যাঁ, এই মাত্র পরিবারের যে কয়েকজন ছিল পাঁচ সাতজন তারাই মিলে শুধু জানাজাটা হয়, বেশি লোকজন আসে না। এরপর আমার দাদি গর্ভবতী ছিলেন। তো এর কয়েকদিন পর যখন আমার ছোট দাদা দেখলেন যে না সমস্যাটা বাড়তেছে, এর আগে দুটা বাচ্চা মারা গেল না, আমার দাদা মারা গেল, তো কি করা যায়? তো তিনি ঠিক করলেন যে না, এবার একটা কবিরাজ তিনি আনে বিষয়টা দেখবেন। তো কবিরাজ আনা হলো, কবিরাজকে আসন বসালেন। কবিরাজ কবিরাজের উপর ওই জিনিসটা ভর করার পর সে বলে যে আমি কখনো চাইনি এরা স্বামী স্ত্রী একসাথে থাকুক, তো আমি এর আগের দুইটা বাচ্চা নিয়ে নিছি, ওর স্বামীকেও নিয়ে নিছি, এখন ওর পেটে যে বাচ্চাটা আছে আমি সেটাও নিয়ে নিব। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি তো বাচ্চাও নিছো স্বামীও নিছো, তো এখন যেটা আছে এটাও যদি নিতে চাও তো এই বেচারি বাঁচবে কি নিয়ে, তাকে তো একটা বাচ্চার মতো নাস্তা লাগবে। তো তখন মানে কবিরাজের উপর ভর করা ছিল। তো কবিরাজকে দিয়ে বলা ছিল যে তাহলে আমি কিছু তো আমার লাগবে, আমার তো দাবি পূরণ করতে হবে, তবে যে তোমার কি দাবি বলো, যে আমি এই বাচ্চাটা না নিলে এই বাচ্চাটা একটা অংশ নিয়ে নেবো শরীরে। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি যদি একটা অংশ নিতে চাও তো কি নিতে চাও, তো বলো যে আপনারা যেটা দিবেন। তখন আমার ছোট দাদা বলে যে ঠিক আছে।
স্বপ্নের মধ্যে ঘটছে?
না, স্বপ্নে নয়, এটা বাস্তবে আসন বসানো হয়েছে।
হ্যাঁ,
তো এরপর সেখানে আমার ছোট দাদা বলেন যে ঠিক আছে এই বাচ্চাটা তুমি একটা হাত নিয়ে যাও। তো এরপর আমার দাদির ছেলে হয়, আমার বাবার ফুফাতো ভাই। ছেলে হওয়ার পরে সেই ছেলেটার জন্ম থেকেই বাঁ হাতটা নষ্ট থাকে। এরপর মানে বাঁ হাত নষ্ট থাকে, তারপর দাদি আমার একদম পাগল হয়ে যায়। তো দাদিকে ইদান মানে আমরা যখন যাই দাদিকে আমরা দেখি যে দিনের বেলা তিনি সহজে ঘর থেকে বের হন না, অথচ যখন রাত হয়ে যায় রাতের অন্ধকারে এই সন্ধ্যার পর সে উঠানে ঘোরাফেরা করতেছে, একা একা কথা বলতেছে, সব মানে মানুষের সাথে তার খুব একটা মেলামেশা নেই, সে একা একাই কথা বলে রাতের বেলা ঘোরাঘুরি করে। আর আমার কাকার যে হাত নষ্ট ছিল সে হাতের চিকিৎসার জন্য আমরা বাসা থেকে অনেকজন ট্রাই করে যে এর কোনো চিকিৎসা আছে কিনা, কিন্তু কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারেনি।
জন্মের থেকেই এরকম?
হ্যাঁ, জন্মের থেকেই।
এবং আপনার সেই আপনার চাচা হচ্ছেন, উনি এখনো বেঁচে আছেন?
হ্যাঁ, এখনো বেঁচে আছেন।
এখনো বেঁচে আছেন এবং তার আপনাকে এটুকু বলতে পারবেন যে আপনি তার জন্মের মোটামুটি কতদিন আগে এই আসনটা বা যেটা বললেন যে এটা বসানো হয়েছিল?
জন্মের এই দুই তিন মাস আগে।
দুই তিন মাস আগে? এবং তখন যে ইনফরমেশনটা তারা পেয়েছিলেন সেটাই সত্যি হয়েছে? আচ্ছা, মানে যে মানে যেটা বলেছিলেন যে একটা বাম হাত, বাম হাতের কথা কি বলেছিলেন?
না, বাম হাতের না, শুধু বলছিলেন যে একটা হাত নিয়ে যাবে,
একটা হাত উল্লেখ করে দেননি, ডান হাত না বাম হাত এটা উল্লেখ করেননি। এবং তারপরে দেখা গেল যে বাম হাতটা তার অকেজো। আচ্ছা, ওকে, খুবই অদ্ভুত ঘটনা। কিন্তু এটা তো আপনাদের পরিবারের, একদম পরিবারের ঘটনা, পারিবারিক ঘটনা, সুতরাং এটা কারোর কাছ থেকে শোনা
না,
আপনাদের পরিবারের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটাও বিশ্বাস অবিশ্বাসের পুরো দায় দায়িত্ব আপনাদের। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সালাম আশুলিয়া থেকে এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মামুন উত্তরা থেকে আমাদেরকে এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি সঞ্জিদা, এছাড়া আমাদের জিমি হোসেন এস এম এস করেছেন দিনাজপুর থেকে, মিরপুর এক থেকে আমাদের কালাম এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন আমাদের, দেখতে পাচ্ছি রাহাত এস এম এস করেছেন আমাদেরকে নিলয় রায়পুর রায়পুরা থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাউন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আনিকা, একটু একটু ভয় পাচ্ছেন তিনি, সুমাইয়া আমাদের এস এম এস করেছেন, এবং আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। যাই হোক, আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। অনেকের কাছে অনেক ঘটনা অস্বাভাবিক লাগছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অনেকের কাছে ঘটনা ভালো লাগছে, মিশ্রিত প্রতিক্রিয়া পাচ্ছি, সবার কাছে বেশিরভাগ পাচ্ছি যেটা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস অবিশ্বাস দুটোই মিলে আছে। অনেকে এরকমও লিখছেন যে ভালো লাগছে, ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করতে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা এটা ভালো দিক। এবং আপনাদের যে সমস্ত ঘটনাগুলো ভালো লাগছে প্লিজ আমাদেরকে আপনারা জানাবেন এখানে, এবং আপনারা অবশ্যই ফেসবুকে জানাতে পারেন, ইমেইল করে জানাতে পারেন, এস এম এস এর মাধ্যমে জানাতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা। আমরা চলে যাব আমাদের আরও একজন অতিথির কাছে, এবং এটা উনি আমাদের চতুর্থ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
জি, ধন্যবাদ রাসেল ভাই, আমার নাম মুক্তাদির।
জি, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন?
আমি এসেছি গুলশান এক নম্বর থেকে।
জি, প্লিজ আপনার ঘটনাটা একটু শোনান।
জি, আমি ঘটনাটি,
এটা কি গুলশান একের ঘটনা না অন্য কোথাও কোনো জায়গায়?
না, এটা আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর সিংরা থানা।
জি জি,
গ্রামের নাম হচ্ছে চৌগ্রাম। ঘটনাটা আমার হোম ডিস্ট্রিক্ট, আমার বাড়িতে, আমাদের নিজের বাড়িতে ঘটনা।
আচ্ছা,
তো আমি ঘটনাটা যাওয়ার আগে আমি আমার বাড়ির একটু বর্ণনাটা দিতে চাচ্ছি।
প্লিজ।
আমাদের বাড়িটা বেসিক্যালি মাটির দোতলা আছে এবং এটা কিছুটা এল আকৃতির, এবং বাড়ির সামনে বেশ খোলামেলা একটা জায়গা আছে, তার পাশে একটা পুকুর আছে, এবং পিছনে আপনার ধান ক্ষেত আছে, এবং আপনার রাজশাহী বগুড়া মহাসড়ক যেটা মেন রোড, হাইওয়ে রোড, সে রোডটা আছে। আমার দাদু আমাদের গ্রামের প্রথম হাজি ছিলেন, অনেক আগে হজ করেছিলেন। তো আমার দাদু অনেক আগে থেকেই উনি বেশ দান করতেন মানুষদেরকে, যারা গরিব মানুষ ছিল আশেপাশে অনেকে এই দানগুলো নিতে আসতেন। তো একদিন, তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি, তো আমি স্কুল থেকে বাসায় চলে আসি, স্কুল ছুটি হয়েছে চারটায়, বাসায় চলে আসার পরে জামাকাপড় খুলে আমি বাড়ির সামনে খেলতেছিলাম সবার সঙ্গে। তো আমাদের বাড়ির সামনে দাঁড়ালে আসলে আশেপাশে অনেক মহল্লায় যারা যাচ্ছে, লোকজন যাচ্ছে, এটা দেখা যায়, বেশ খোলামেলা যেহেতু। তো আমি খেলতেছি, তখন একটা লোক দেখলাম আমাদের বাড়িতে আসলো। তখন বাড়িতে বেসিক্যালি কেউ ছিল না, আর টাইমটা ছিল আপনার আসর থেকে মাগরিবের ঠিক মাঝখানে, যে টাইমটা মাগরিবের ওয়াক্তের আগে। তো ওর লোকটা একটু বয়স্ক, 60 ইয়ার্স হবে এরকম। তো দেখলাম আসার পরে খোঁজ করলেন, আমার আম্মু বের হলেন, তো আম্মুকে জিজ্ঞেস করলেন যে হাজি সাহেব কি বাড়িতে আছেন? তো আম্মু বললেন যে উনি তো বাড়ি নেই, আব্বা তো বাড়িতে নেই, উনি তো বাজারে। আর তখন বেসিক্যালি গ্রামে ওই টাইমটাতে বেসিক্যালি পুরুষ মানুষ বাড়িতে সব মানে থাকেন না বেসিক্যালি, আর এটা তখন আপনি এন্টারটেইনমেন্ট বিনোদনের জন্য টেলিভিশন বা এরকম কিছু ছিল না, ম্যাক্সিমাম পুরুষ মানুষের বাইরে সময় কাটাতো। এবং আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে যে ডিস্টেন্সটা ছিল সেটা 10 মিনিটস আমাদের বাড়ি থেকে। তো দেখলাম যে বলল যে কি ব্যাপার আমাকে বলেন, আব্বা তো বাড়িতে নেই। তো উনি বললেন যে না আমার হাজি সাহেবকে একটু দরকার, তো উনাকে একটু ডাকেন। তো দেখলাম যে বেশ তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হচ্ছে, তো এটা দেখে আমি একটু সামনে এগিয়ে যাই। তো গিয়েই দেখি আম্মার সঙ্গে এই কথাগুলো হচ্ছে। তো আম্মা আমাকে বললেন যে তোমার দাদুকে একটু ডেকে নিয়ে আসো। তো আমি বাজারে গিয়ে দাদুকে ডেকে নিয়ে আসি। তো আসার পরে দাদু সালাম দিলেন, যে বললেন যে বাবাজি আমি তো আপনাকে চিনলাম না। তো বল আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনাকে চিনি, তো কি ব্যাপারে আসছেন? তিনি বললেন যে আমি একটা কাজে আসছি, আমাকে একটা নতুন পাঞ্জাবি দিবেন আর একটা নতুন লুঙ্গি দিবেন। তো তখন দাদু বললেন যে নতুন পাঞ্জাবি লুঙ্গি এই মুহূর্তে তো আমার কাছে নাই, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, আমার বাজারে গিয়ে কিনে দিতে হবে, অথবা আমাকে আপনাকে কালকে কিনে দিতে হবে, এই মুহূর্তে আমি বাজার থেকে কিনেও আসলে আনতে পারবো না। দেন দাদুকে বললেন যে না আমার এই মুহূর্তেই লাগবে। তখন দাদু বললেন যে আমার একটু আমি বেশি দিন পরি না, ইউজ করি না, একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আছে, তো আপনাকে আমি এটা দিই। বলে যে না আমার এটা হলে হবে না, আমার একদম নতুন লাগবে। তো দাদু বলল যে দাদু অপ্রস্তুত একটা অবস্থায় পড়ে গেলেন যে নতুন এই মুহূর্তে আমার কাছে ওরকম টাকাও নেই, আপনাকে যে আমি কিনে দেবো, অল্প কিছু টাকা আছে, তাহলে আপনি টাকাগুলো নিয়ে যান। তুমি বললেন না আমি টাকাগুলো আমি নিব না, আমি নতুন পাঞ্জাবি এবং লুঙ্গি নিব। তো তখন অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে দাদু বললেন তাহলে আপনি বসেন, আমার ছেলে আসুক, আমার ছেলে তো বাহিরে, ছেলে আসলে তাকে আমি বলি, আপনাকে তো সময় দিতে হবে, তো আপনি বসেন কিছু খান। বলেন আমি বসবো না, কিছু খাবো না। নেতাজ সাহেবের আরেকটা কথা আমি একটু বলে দিই, ওনার শরীরের গঠনটা ছিল বেশ হাইট ছিল ওনার, এবং ওনার পরে ছিল একদম নতুন সাদা পাঞ্জাবির মতো, যেটা আমরা গ্রামে বলি জুব্বা টাইপের, এবং ওনার বেশ সুন্দর একটা দাড়ি ছিল, চেহারাটা বেশ সুন্দর ছিল। তো অনেকক্ষণ যেহেতু কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমার আম্মু বের হয়ে আসেন। আসার পরে আমার দাদুকে জিজ্ঞেস করলেন যে আব্বা কি হয়েছে? তো বলল যে মা এই যে এই ঘটনা, এখন উনি তো টাকাও নিবে না, আবার নতুন পাঞ্জাবি লুঙ্গি চাচ্ছে, তা আমি এখন কি করি? তো আম্মু একটু বললেন যে বাবা মানুষের চাহিদা বা অনেক কিছু ডিমান্ড থাকলে সে টাকা দিলে নিয়ে যেত এর আগে, বাট উনি একটু ব্যতিক্রম, আম্মার একটু সন্দেহ জাগল, তো উনি কোনোভাবে সময় দিবেন না। তো উনি বললেন যে আমাকে দিলে দেন, নাহলে আমি চলে যাব। এমতো অবস্থা আমার বড় ভাইয়া চলে আসে বাড়িতে। তো আসার পরে আপনার উনি চলে যেতে যাচ্ছেন, তো দাদু অনেকে বললেন যে আপনি বসেন ওয়েট করেন, তো বললেন আমি এখনই চলে যাব। তো তারপরে উনি রওনা দিলেন। তো দাদু বললেন যে এটা কেমন হলো, আপনি তো বসলেন না, আমি কিছু দিতেও পারলাম না, আপনি এভাবে চলে যাচ্ছেন, তো আপনি আরেক দিন আসেন। বলে আর আসতে পারবো কিনা যায় না, তবে আজকে আমি আসি। এই বলে উনি যখন রওনা দেন, তখন আম্মু আমাদেরকে বললেন, আমার বড় ভাইয়াকে, যে দৌড় দিয়ে একটু ওর পিছনে পিছনে যাও, তো ওনার পিছনে, উনি কোথায় যাচ্ছেন? তো আমিও সঙ্গে গেলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। তো উনি যখন রওনা দিলেন, হাঁটা শুরু করলেন, আমরা ওনার পিছু পিছু আমরা ছুটলাম। তো এক পর্যায়ে আমরা মনে করেছি যে বাস স্ট্যান্ডে গিয়ে হয়তো, বা তখন ট্রান্সপোর্ট বলতে বাস আর হচ্ছে আপনার ওই যে ভ্যান রিক্সা জাতীয় এটা ছিল, অ্যাভেলেবল ট্রান্সপোর্ট ছিল না, 10-15 মিনিট পরপর একটা বাস আসতো। তো আমরা ধারণা করেছি যে উনি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবে অথবা কোনো কিছু ট্রান্সপোর্ট একটা নিয়ে নিবে। তো বাস স্ট্যান্ড যখন ক্রস হয়ে চলে গেল, আমরা যাচ্ছি, আমাদের মনে তাহলে ও বাসে উঠল না, উনি যাবেন কোথায়? আসলে আমাদের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। আমি আমার বড় ভাই হেঁটে যাচ্ছি, আমার বড় ভাই তো অনেক তখন অ্যাডাল্ট, 20-22 বছর, আমিও ওনার সঙ্গে আছি। তো যেতে যেতে এক পর্যায়ে আপনার মাগরিবের আজান দিয়ে দিল, এবং বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু দূর দূরে যাওয়ার পরে দেখলাম যে উনি ওনার যে স্পিড, সেম স্পিডে হাঁটতেছে, বাট আমরা ওনাকে ওনার কাছে যেতে পারছি না। কাছে মানে কি, মানে স্পিড মনে হয় আমার বেড়ে যাচ্ছে দূরত্ব, ডিস্টেন্সটা। আমরা কোনোভাবে এক পর্যায়ে আমি আমার বড় ভাই দৌড় শুরু করলাম তার পিছু পিছু যাওয়ার জন্য, কিন্তু তাকে আমরা দেখতে পেলাম না। হঠাৎ করে উনি মাগরিবের আজানের কিছুক্ষণ পরে উনি উধাও হয়ে গেলেন আমাদের সামনে। তখন ডিস্টেন্স ছিল 10-12 গজ, কিন্তু ওনাকে আমরা ধরতে পারছিলাম না, বা ওনার আগে আমরা যেতে পারছিলাম না। তো উনি সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেলেন। এইটা দেখার পরে আমার ভাই এত, মানে আমরা চারপাশে খুঁজতেছি উনি কোথায় গেলেন, আর তো বাইরে কোনো ওয়ে নাই যাওয়ার, একমাত্র স্টেট এই রাস্তাটাই আছে, হাইওয়ে রোড। তো এটা দেখার পরে ভাইয়া বুঝতে পারছেন বিষয়টা, আমি তখন বুঝতে পারি নাই। তখন ভাইয়া বলো এখান থেকে আরো জোরে দৌড় দিয়ে তাড়াতাড়ি বাসাতে চলো। আমি বললাম কেন, কি হয়েছে? বলে তুমি বাসাতে চলো। দৌড় দিয়ে তখন বড় ভাইয়ের সঙ্গে বাসাতে চলে আসার পরে বড় ভাইয়া চোখ টোক পুরো লাল হয়ে গেছে, মানে পুরো একটা কেমন জানি তার চেহারাটা হয়ে গেছে। আম্মা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, তো তখন বলে আমার বড় ভাই বলতে পারতেছিল না। তখন আম্মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, আমি বললাম কি হলো, আমি তো কিছু বুঝলাম না। বড় ভাই বলো জোরে দৌড় দিতে, আমি দৌড় দিয়ে আসলাম। তো তারপরে বড় ভাইয়া পানি টানি খাওয়ার পরে তাকে একটু ইয়ে করার পরে বড় ভাইয়া বললো যে এই হয়েছে, আমি গেলাম সে উদা হয়ে গেছে। তারপরে দাদু জিজ্ঞেস করলো, এখানে আরেকটা কথা বলে গেছিল ভাই, আমার দাদুর পূর্বপুরুষরা পীর বংশের ছিলেন, তো উনারা কিছু কিছু জিনিস গেস করতে পারতেন। তো এই ঘটনাটা দাদু পরে বলছেন যে দাদুর কাছে মাঝে মাঝেই এই জাতীয় ভালো কিছু আসত দাদুর কাছে।
আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যিনি এসেছিলেন, তিনি যে নতুন কাপড় না পেয়ে চলে গেলেন, এইটার জন্য খারাপ কিছু পরবর্তীতে কি ঘটেছিল? নিরিখ কোনো কিছু যে ওই যে কাপড়টা সেদিন তাকে দেওয়া সম্ভব হল নতুন কাপড়, তার জন্য কি আপনাদের কোন মানে কি বলবো নেগেটিভ কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছিল কিনা, বা এটার কোনো প্রভাব পড়েছিল কিনা?
হ্যাঁ রাসেল ভাই, আমি এটা একটু বলতে চাচ্ছিলাম। তো দাদু আমাদের কাছে পরে আমাদেরকে ব্রিফ করলো, বলেছে যে আমাদের বাড়িতে খুব ভালো একটা কিছু আছে যারা সবসময় আমাদেরকে প্রোটেক্ট করতেছে স্টিল এখনো, এবং দাদু কিছু কিছু ডিরেকশন আমাদেরকে দিয়ে গেছে নেক্সট জেনারেশনের জন্য, যেটা আমার আব্বা আমার বাড়িতে যারা আছে তারা এখন মেনটেন করে। কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে ওইভাবে শেয়ার করে নেই, আমার আব্বু কিছুটা জানে। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে ওরকম কোনো কিছু হয় নাই,
তার মানে ওইটার প্রভাব বিরূপ কোনো প্রভাব
ওইটার পড়েনি।
আচ্ছা, আর আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনারা সবাই দেখেছিলেন নাকে?
হ্যাঁ আমরা সবাই দেখেছিলাম।
তার মানে আপনারা একটা অদ্ভুত ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন, আপনাদের চোখের সামনে এমন একজন মানুষ যিনি মানুষ কিনা আপনি শিওর না, এবং তিনি হঠাৎ করে উধাও হয়ে যান। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা থেকে হঠাৎ করে মনে পড়লো যে আপনার চারপাশেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে, আপনি এরকম স্বাভাবিক কোন একজনের সাথে আপনার পরিচয় হয়ে যেতে পারে। আপনি কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছেন এমন কারোর সাথে, বা কখনো দেখেছেন যে পাশ দিয়ে খুব কাছ দিয়ে কেউ একজন চলে গেল যার যে যাওয়ার পরে আপনার একটু অস্বস্তি বোধ হলো, বা যার হাতের সাথে হাত লাগার কারণে বা কোন একটা কারণে, বা হয়তো বাসেই বসে আছে পাশে বসে আপনি অস্বস্তি বোধ করছেন, এরকম কখনো কি হয়েছে? এরকম ধরনের কোনো কিছু মনে হয়েছে যে ঠিক রেগুলার না মানুষটার চেহারা, তাকানো, চলাফেরা বা গায়ের টেম্পারেচার এগুলো স্বাভাবিক না, এরকম কখনো মনে হয়েছে কিনা? এবং সে মানে আমি জানি না যে কতটা খেয়াল করেন আপনারা, কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাগুলো এত রেগুলার না, মানে আমরা হয়তো আমার কাছে অনেক সময় মনে হয় কি আমরা কি অনেক কিছু আসলে ওভারলুক করি, আমরা কি আসলে দেখি না বা সিরিয়াসলি নেই না? তাহলে তো আমাদের অনেক এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটার কথা রেগুলার, নাকি আমরা খুব সেইভাবে চেক করি না জিনিসটা, আমরা হচ্ছে মিলিয়ে নেই না, বা আমরা হয়তো বেশি ঘাটাই না আর কি, সোজা বাংলা ভাষায় বলে যেতে হয়। যাই হোক, আমরা একটা ছোট বিরতিতে যাব, এবং বিরতির আগে আরো একবার জানি আমাদের কিভাবে এসএমএস করতে হবে। আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে পারেন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা তো থাকবেনই, যারা ইমেল পাঠাতে চান চলে যান bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা না লিখে সরাসরি ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি আমাদের কাছে, চলে যান www.facebook.com/radio.furti। যদি কানেক্টেড থাকতে চান আমাদের সাথে ফেসবুকে, দুটো পোস্ট রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, এবং একটু আগে শুনলেন যে ভূত এফএম শুনছি আমরা, চলছে ভূত এফএম। ঘড়িতে সময় রাত 1:20, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করছেন, আমাদেরকে অনেকে এসএমএস করছেন, এবং হ্যাঁ আমাদেরকে অনেকে এসএমএস করছেন এবং এসএমএস করে বিভিন্ন প্রশ্নও করছেন, সেই প্রশ্নের আমি উত্তর দিব একটা একটা করে ইনশাল্লাহ। যদি সময় পাই, নিলয় আমাদের লিখেছেন রায়পুরা থেকে যে একটা রিকোয়েস্ট করেছেন তিনি যে ভূত এফএম এর দুইটা ঘটনার মধ্যে লিসনারদের জন্য, তিনি বেশ কয়েকবার এসএমএস টা করেছেন তাই পড়ছি আমি, যে 15 মিনিটের লাইভ একটা কলেজ যদি ব্যবস্থা করা যায় ছোট ছোট গল্প শেয়ার করার জন্য। আসলে ব্যাপারটা হয়েছে কি যে এটা উইড লাভ টু ডু দ্যাট, বাট প্রবলেম ইজ যে ভূত এফএম টিম কোন ঘটনায় আগে সিলেক্টেড হবার আগে সেই ঘটনাটা অন এয়ারে নিয়ে আসে না। আপনি বুঝতেই পারছেন যে আমাদের অসংখ্য ঘটনা আসে, কিন্তু সেখান থেকে বেছে বেছে বেস্ট যে ঘটনাগুলো সেগুলো আপনাদের শোনানো হয়। সো বুঝতেই পারছেন যে এটা 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 কতখানি ডিফিকাল্ট। সুতরাং আপনাদের যে ঘটনাগুলো আমরা লাইভ আমরা আপনাদের কাছ থেকে নেব, সেই ঘটনাগুলোর মান যাচাই করার কোন সুযোগ আমাদের হাতে থাকবে না। তো বুঝতেই পারছেন এটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে SMS করছেন একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম, আপনার নামটা একটু প্লিজ আরো একবার বলবেন, আপনার নামটা? জি,
সামিয়া বাহার।
সামিয়া বাহারের একটা ঘটনা, এবং উনি তার দাদুকে নিয়ে যে ঘটনাটা বলেছিলেন, অনেকেই প্রশ্ন করছেন এভাবে যে আপনার কাছে প্রশ্ন রেখেছেন সেটা, এবং অনেকেই খুব মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকের মনে বিভিন্ন কনফিউশন তৈরি হয় এবং সেগুলো তারা শেয়ার করেন আমাদের ভালোর জন্যই, সবার ভালোর জন্যই। এবং এই কনফিউশনটা এসছে বলেই এটা আমরা আমাদের এটা ক্লিয়ার করার চান্স থাকলো। একটা জিনিস অনেকে SMS করছেন, আমি আপনাকে অফ এয়ারও বলছিলাম যে অনেকেই বলছেন যে আপনি যে ঘটনাটা বললেন যে আপনার দাদু এই যে ডেকের কাছে গিয়ে আগুনে পুড়ে তারপরে মারা গেছেন, এই ঘটনাটার কে বলেছিল? মানে আপনার দাদু যদি মারাই গিয়ে থাকেন তাহলে ঘটনাটা কে বলেছিল, কিভাবে জেনেছিলেন ঘটনাটা?
এরপরে যখন আমার মানে দাদু মারা যাওয়ার পর যখন কবিরাজকে নিয়ে আসন বসানো,
ওই সময়টা
হ্যাঁ, তো আসন বসানোর পর যখন কবিরাজকে জিনিসটা ছেড়ে দেয় আমার মানে কবিরাজের উপর থেকে যখন জিনিসটা ভর উঠে যায়, সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পরে কবিরাজ তখন বলে যে কিভাবে আমার দাদু মারা গেছেন। তো বলেন যে এই কবিরাজ আমার দাদু মারা গেছেন যে যখন তিনি ওই ট্যাগটা দেখতে পান, সেই ডাকটা দেখে তিনি ওই ডাকটার কাছে যান দেখতে যে কি আছে ডাকের মধ্যে, এত কেন জ্বলতেছে ডাকটা আগুনে। তো কাছে যাওয়ার পর তিনি বেশি কাছেও নাকি যেতে পারেন না, একটু দূরে থেকে তার গায়ে আঁচ লাগে এবং সে সেখানেই পুড়ে মারা যান।
কবিরাজ বলেছেন এই কথাটা এবং আপনাদের আপনার দাদু এই ব্যাপারটা বলেন নাই। একটা জিনিস সলভ করলাম আমরা, আপনারা বেসিক্যালি কিভাবে পেয়েছিলেন আপনার দাদুকে? তারা তিনি বাসা থেকে বের হয়ে গেলেন,
তিনি বাসা থেকে বের হওয়ার অনেকক্ষণ হয়ে যায় যে তখন আমার দাদি বলেন যে এখনো কেন ফিরে আসতেছে না, অনেকক্ষণ গেছে। তখন তিনি আমাদের বাসার ভিতরে কয়েকজনকে মানে ডাকাডাকি করে বলেন যে এরকম তো বের হয়ে গেছে এখনো ফিরে আসতেছে না। তো লোকজন ওই তখন তো হারিকেন ছিল, হারিকেন নিয়ে বের হয়। হারিকেন নিয়ে বের হওয়ার পর ওই বাসার পিছনে যাওয়ার পর দেখেন যে আমার দাদু সেখানে মানে মারা গেছেন এবং সেখানে তার পোড়া লাশ পড়ে আছে।
ওকে, আমি আমি অনেক ধন্যবাদ আপনাকে এবং আমি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কোশ্চেনটা করেছেন। এবং আমি নিজেও আপনাদের এই কোশ্চেনটা পাওয়ার পরে আমি আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আমিও হয়তো মিস করছি কিনা, কিন্তু আমার কাছে এই প্রশ্ন আমার যেটা মাথায় আসে না আপনাদের সেটা মাথায় এসছে। অনেকেই অনেক মনোযোগ দিয়ে শোনেন এটা বুঝতে পারছি, এবং এই ব্যাপারটা ছিল এরকমই। আমার মনে হয় যে আপনারা উত্তরটা পেয়েছেন। এবং আমাকে অফিয়ার উনি একটা কথা বলছিলেন যেটা হয়তো উনি এখন আবারও মিস করেছেন, সেটা উনি বলছিলেন যে কবিরাজ এই পুরো ব্যাপারটাই আন্দাজ করেছেন, এবং এটা কতটুকু সত্যি বা মিথ্যা তা কিন্তু জানি না, কিন্তু উনি যেটা বলছেন যে কবিরাজ এটা গেস করেছেন এবং ওনারা পেয়েছিলেন যে অনেকক্ষণ ধরে যখন আসছে না তাকে তারপরে ওই পোড়া অবস্থায়। যাই হোক, এই ছিল ঘটনাটা। আমরা আমাদের লাস্ট যে অতিথি, না ঘটনা এখানে শেষ না, আমাদের মানে সিরিয়ালি আমরা তো একজনের পর একজনের ঘটনা শোনাচ্ছি, উনি হচ্ছেন আমাদের পাঁচ নম্বর গেস্ট। তো পাঁচ নম্বর গেস্টের কাছে আমরা যাব এবং পাঁচ নম্বর গেস্টের কাছে আমরা ঘটনা শুনবো। আমি দেখতে পাচ্ছি তার আগে কিছু SMS পড়তেই হয়। পাপড়ি এবং ফুয়াদ ভূতের গড়ি থেকে আমাদের লিখেছেন, ভাল লাগছে এবং লাস্ট আউটডোর প্রোগ্রামটা অসম ছিল আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মাসুমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আমি নুসরত লিখেছেন যে ভূত FM রক্স, আমার অনেকেই প্রশংসা করছেন। রাজু আমাদের SMS করেছেন, থার্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমার খুব ভাল লাগছে এইগুলো দেখে যে আপনারা স্টোরি কোনটা কার ভাল লাগছে সেটা নাম্বার দিয়ে বলছেন। হ্যাঁ, আমাদের তো প্রথম থেকে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম গেস্ট সবাই একের পর এক এসেছেন এবং প্রত্যেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের তো মনে হয় যে হ্যাঁ একটা করে ঘটনা শেয়ার করেছেন, রাইট? আর আমি একটা পড়েছি। সো আপনাদের জন্য সিরিয়ালটা মেনটেন করা খুবই সহজ। আচ্ছা, যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইমতিয়াজ SMS করেছেন, SMS করেছেন জাফর, SMS করেছেন আরো অনেকেই। আমি এখন চলে যাব আমাদের পাঁচ নাম্বার অতিথির কাছে এবং তার ঘটনাটা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন।
হ্যালো, আমি মির্জা আরিফ হরকান, নরসিংদী জেলার রায়পুরে থানাতে আসছি।
শুনি আপনার ঘটনা।
হ্যাঁ রাসেল, ঘটনাটা হচ্ছে আমাদের পাড়ার আমার এক ফ্রেন্ড বা বড় ভাই বলা চলে, তার নাম সদিকুল ইসলাম, তার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা হলো এমন যে 1998 হবে, প্রায় 1998 সালের ঘটনা এটা। তো তখন তার বয়স হবে 14 কি 15 এরকম বয়স। তখন সে প্রতিদিনের মতো খেলা করে রাত্রেবেলা ঘুমাতে যায়। তাই তার একটা অভ্যাস ছিল কি, তার ছোটবেলা থেকে তার দাদুর সাথে ঘুমাত। তার দাদু অনেক ইয়া ছিল, ওল্ড ছিল, তার বয়স প্রায় 80-85 এরকম হবে। তো ওর দাদা মারা যাবার পর ওর দাদু ওর দাদার ঘরটাতেই থাকত। ওর দাদার ঘরটা ছিল এরকম যে একটা কুড়ে ঘরের মতন একটা ঘর ছিল, এবং তার বাবা যদিও বড় ঘর তৈরি করে কিন্তু ওর দাদু ওই ঘরে থাকতো না, ওর দাদুর দাদা নির্মাণ করা সেই ছোট ঘরটিতে থাকত। ওর দাদুর সাথে প্রতিদিন থাকতো, এবং প্রতিদিনের মতো খেলা করে ওর দাদুর সাথে ঘুমাতে যায়। তো ঘুমাতে যাওয়ার পর রাত তখন একটা কি দাঁড়টা হবে, তখন ওর ঘুম হঠাৎ করে শফিকুল যে ওর ঘুম ভেঙে যায়। তো ওর ঘুম ভেঙে যাওয়ার পর সে চিন্তা করতেছে, তাকিয়ে আছে একদম, তাকিয়ে থেকে চিন্তা করতেছে যে পরদিন কি খেলা করবে কি করবে এরকম আর কি চিন্তা করতেছে আর চোখ কসলাচ্ছে। হঠাৎ করে সে দেখতে পাচ্ছে, আমি আসল ভাই এখানে ওই ঘরটার একটা বিশ্লেষণ দিতেছি যে ওই ঘরটা ছোট ছিল এবং ওই ঘরটাতে শুধু ওরা থাকার জন্য একটা ছোট একটা খাট ছিল এবং খাটটার সামনে একটা ঢেকি ছিল। গ্রামের বাড়িতে তো জানেন যে একটা ঢেকি থাকে, ওই ঢেকি ছিল আর একটা মাটির পাত্র ছিল, মাটির কলস ছিল সামনে, যে মেন দরজাটার পাশে ছিল এই দুইটা জিনিস, এইগুলি ছিল এই ঘরটা, তার কিছু ছিল না। তো রাতে যখন ওর ঘুম ভাঙে তো তখন সে হঠাৎ সামনে দেখতে পাচ্ছে যে ওই ঢেকিটার কাছে একটা মানুষের অস্তিত্ব সে দেখতে পাচ্ছে। ওই মানুষটা দেখতে পাবে, সে ভাবছে যে হয়তো ঘুমের ঘরে উঠছেই হয়তো এরকম লাগতেছে। তো হঠাৎ দেখতে পাওয়াতে সে ভাবছে চোর কিনা, অনেকক্ষণ দেখাতে ভাবলো চোর টোর হবে কিনা। তখন আবার মাথায় আসলো কি যে চোর আসলে তো আমাদের আমাদের বসত ঘরে ওই ঘরে যেতে পারে, কিন্তু এখানে তো কিছুই নাই, এখানে কেন চোর আসবে। তো হঠাৎ সে দেখতেছে লোকটা সিলভার কালারের হয়ে উঠতেছে এবং পুরোটা কালার তার সিলভার কালার হয়ে গেছে এবং চোখ দুটো জ্বলজ্বন্ত আগুনের মতো আস্তে আস্তে জ্বলতেছে। তো সে দেখতেছে দেখতেছে হঠাৎ করে লোকটা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ওর যে বিছানা বিছানার দিকে আসতেছিল আর বিছানার মধ্যে ছিল একটা মশারি ছিল, ওই মশারিটা ওই লোকটা কাছে আসাতে এমনিতে ওর মশারিটা যেন ভেনিস হয়ে গেল, উপরের দিকে উঠে গেল। সে এক দৃষ্টিতে তাকে আছে তাকে আছে এবং লোকটা বিছানায় এক পর্যায়ে উঠে আসলো, উঠে এসে ওর দাদুর দিকে তাকে আছে একদম। তো ওই লোকটা দাদুর দিকে তাকে আছে, দাদুর দিকে তাকে থাকে, তো ওই দাদুর বুকের উপর সেই লোকটিকে চড়ে বসলো। বুকের উপর যখন চড়ে বসলো তখন হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে ওই লোকটা। তো সে বুঝতেছে যে সে একদম স্ট্যান্ড হয়ে একদম শোয়ার মধ্যে একদম হাত পা কিছু লাড়াতে পারতেছে না, কথা বলতেছে পারতেছে না, শুধু দেখতেছে সে কি করতেছে লোকটা। তো এক পর্যায়ে ওর হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে, তো এই গলার দিকে নেওয়ার মধ্যে থেকে ও ঘাড়টা ঘুরায় ওর দিকে তাকালো, মানে শফিকুল যে ওর দিকে ঘুরায় তাকালো ওই জলজান্ত চোখ নিয়ে। যখন তাকালো তখনই সে চিৎকার, মানে হঠাৎ করে যখন এই অবস্থা দেখে দেখতে পাবে আল্লাহ তরফ থেকে মানে একটা রহমত আসলো ওর মধ্যে, যে সে একটা চিৎকার দিতে সে সক্ষম হলো, চোখ বন্ধ করে একদম চিৎকার দিল যে কে আসো কোথায় আসো, আমি দেখো আমার দাদুকে কে যেন মেরে ফেলতেছে। তো সবাই দৌড়াদৌড়ি করে আসলো, প্রতিবেশী কিছু লোক আশেপাশের লোক আর ওর পাশের ঘর থেকে ওর বাবা আসে, আসে দেখতেছে যে ও কাতারিতেছে আর চোখ বন্ধ করে খালি কাতারিতেছে। এই অবস্থাতে ওর আব্বু আসে, ওর চোখে মুখে পানি টানি ঢাইলা তারপরে নিয়ে যায়। ওনারা বুঝতে পারে যে এ খারাপ কিছু দেখছে, বা প্লাস ওই ওই এরিয়াটা ও দাদুর এরিয়াটা ওই এরিয়াটা আসলে এমনিতেই একটু হন্টেড। তো ওরা বুঝতে পারে ওকে নিয়ে যায়, ওকে নিয়ে গিয়ে ওর বাবার সাথে শোয়া রাখে। তো শোয়া রাখার পরে সে বারবার চিন্তা করতেছে যে দাদুর না জানি কি হয়, দাদুর যে কিছু একটা হইব। তখন সে বুঝতে পারতেছে না যে লোকটা এই জিনিসের ওর সাথে হইতেছে কিনা। তখন সে ভাবতেছে যে আল্লাহ কখন যে রাত্রা ফুয়াইব, কখন রাত শেষ হবে, যে আমার এই ভয়ানক রাত শেষ হবে। এক পর্যায়ে সে রাত্রে এই ওর বাবার বুকের মধ্যে ঘুমায় থাকে, তো নানান দিকে তাকাইতেছে আর সে দেখতেছে যে ওই লোকটার চোখের যে জলজান্ত চেহারাটা ওইটা বারবার ওর চোখের ভাইসে আসতেছে। তো এক পর্যায়ে সে রাত ফুকানো রাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছে, তখনও সে জানত না সকালবেলা ওর জন্য আরো ভয়ানক কিছু ওয়েট করতেছে। তো এক পর্যায়ে রাত শেষ হয়ে রাত পেরিয়ে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে সে ঘুম থেকে ওইটা দরজা খুলে সামনে দেখতে পায় যে যে উঠানে সে সন্ধ্যা পর্যন্ত তার বন্ধুদের নিয়ে খেলা করছে, ওই উঠানে পুরো উঠান জুড়ে রাসেল ভাই আলপনা কানো, এমন সব আলপনা যে সব আলপনা যায় এমনি হিন্দু সম্প্রদায়ের ইয়াতে আলপনা কানো হয় আর কি, যেটা সাদা কালো সাদা বা লাল রং দিয়ে আলপনা কানো হয়। তো ওই আলপনা কানোর মধ্যে ঠিক মাঝখানে রাসেল ভাই যে ওই লোকটার রাতের সেই লোকটার প্রতিচ্ছবি ভাই আসতেছে, একদম আট করা ইয়াটার মধ্যে আলপনাগুলির মাঝখানে ঠিক। তো এগুলি দেখে
বন্ধু এখন কেমন আছে?
সে এখন ভালো আছে,
সে এখন ভালো আছে। ওকে, তার এই সমস্যার কোন সমাধান হয়নি তার মানে?
না, তার মানে সে পরবর্তীতে আর এগুলি কাউকে কাউকে বলে নাই, জাস্ট ওর ওর একটা ফ্রেন্ড ছিল তাকে বলছিল। তারপরে রাসেল ভাই ওই যে ওদের
বলেন,
তারপরে সে তার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল তার ওই যে নানান ঔষধি গাছের ডাল দিয়েছে সে দাঁত মাজার। তো সে যখন ওদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল, ওই আম গাছটার একটা ডাল, একটা মগ ডাল, বিশাল একটা মগ ডাল, ওই মগ ডালটা কিছুদিন আগের একটা ঝড়ে ওই মগ ডালটা ভেঙে গেছিল। তো ওই মগ ডালটা যে জায়গাটা থেকে ভাঙছিল ঠিক ওই জায়গাটা থেকে ছোট ছোট আম গাছের কুশি বা ছোট ছোট ডাল মেলছিল। তো ওই ডালের মধ্যে এবার সশরীরে ওই লোকটা জাস্ট 5-6 ইঞ্চি হবে লোকটার উচ্চতা, ওই লোকটা ওইখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, সে ওইখানে গিয়ে দেখতে পাই লোকটাকে।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনার জন্য, এবং উনি যে ঘটনাটা বলছেন ওনার যে ফ্রেন্ডের কথা, তিনি তার এই ব্যাপারটার এখনো সমাধান হয়নি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। হাসান বরিশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে, জুবায়ের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আজিজ, এছাড়াও সুদীপ্ত এবং স্বর্ণা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এমডি জিসান আশুলিয়া থেকে, আমাদেরকে ময়মনসিং থেকে নোভেল এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নিলয় চট্টগ্রাম থেকে, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জুবায়ের, এছাড়াও এসএমএস করেছেন সাব্বির বোর্ডবাজার থেকে, আমাদেরকে রাজন এস এম এস করেছেন, প্রিন্স কচুক্ষেত থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সুজন জ্যাকসন, এছাড়াও আমাদেরকে খুরশেদ ওল্ড ঢাকা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে প্রিন্স এসএমএস করেছেন, এসএমএস করেছেন মহিউদ্দিন মিলন সিলেট থেকে, নিলয় ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তুর্য বরিশাল জেলা স্কুল থেকে, আমাদেরকে মিশন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রুদ্র বাড্ডা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মারজান, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুথি নাটোর থেকে, আমাদেরকে রুবেল চানমারি থেকে খুলনা থেকে এসএমএস করেছেন, সুমন জ্যাকসন আবারও এসএমএস করেছেন, এসএমএস করেছেন শান্ত মাদারটেক থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ডিজে রাজ, এছাড়াও এসএমএস করেছেন আলম গাজীপুর থেকে, এসএমএস করেছেন ডিজে রাজ আবারও, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি কিং আলিফ, আমাদেরকে এসএমএস করেছেন সামিহা, এসএমএস করেছেন মামুন, এবং এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদা ভূত, এসএমএস করেছেন আমাদেরকে জামিল ময়মনসিং থেকে, মিতু গাজীপুর থেকে এসএমএস করেছেন, সৈকত মিরপুর থেকে এসএমএস করেছেন দিদার, আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, আমাদেরকে এসএমএস করেছেন অনিক, এসএমএস করেছেন শারমিন আখতার, মিশু এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও অভয় আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাফিজ ইমরান, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাফিজ ইমরান, এবং আমাদের এসএমএস করেছেন শারমিন, আচ্ছা শারমিন তো পড়লামই, আমাদের দেখতে পাচ্ছি অরিত্রা এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাফি আমাদেরকে সিলেট এয়ারপোর্ট থেকে, আমাদের এসএমএস করেছেন কিং আলিফ, এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা হচ্ছে আমাদেরকে ইমেল করতে চান তাদেরকে বলছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতেন তারা বলবো যে চলে যান www.facebook.com/radio.furti। আপনার যারা ইমেল পাঠাবেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি ঘটনাটি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা এসে শেয়ার করতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটি দিতে ভুলবেন না। আর যারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন তাদের ঘটনা লেখার দরকার নেই, তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, দেশের বাইরের জন্য বলছি আর কি। আর যারা ফেসবুকে আছেন তারা তাদের কমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসছি, আপনাদের ছোট্ট বিরতিতে যাব, আবারও ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ঘড়িতে সময় রাত 1:38, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং দেখতে পাচ্ছি ফেসবুকে আপনারা লিখেছেন, আপন লিখেছেন যে ভূত ফ্রম বেস্ট, আমাদেরকে লিখেছেন আজিজ যে অনেক এনজয় করছি অন্ধকার ঘরে একলা শুনছি, আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আতিফ শরীফ লিখেছেন আই লাভ ভূত ফ্রম, আমাদেরকে যদিও সাকিব আল হাসান আল আলামিন লিখেছেন যে তার কাছে ঘটনাগুলো ভুয়া মনে হয়েছে। আপনার এই নামটা কি পুরো এটাই আপনার নাম না, সাকিব আল হাসান আল আলামিন? ওকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি মাহি, এবং আমাদেরকে এসএমএস করে এবং তিনি বলছেন যে তার কাছে বেশ ভয় লাগছে এরকম একটা অনুভূতির কথা তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও রানা মোল্লা লিখেছেন সব গল্প ভালো লাগছে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে লিখেছেন যে খন্দকার আল মামুন লিখেছেন আই লাভ ভূত এফএম, এছাড়াও আমাদেরকে রকিবুল ইসলাম রকি লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই, আপনি নিজেই দেখতে পারেন সেটা, যে আমাদেরকে ধরা ফুল লিখেছেন ভূত এফএম রক্স, আমাদেরকে লিখেছেন এখানে দেখতে পাচ্ছি প্রশংসা করেছেন ইকবাল খান, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরফুল ইসলাম লিখেছেন আমাদের এখানে উচ্ছ্বাস সহ আরো অনেকে। আপনি যদি যেতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। যারা এতক্ষণ ধরে কমেন্ট করছেন এখানে তাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত রাত্রে শুনছেন আমাদেরকে, শেষে আবার ফেসবুকে কমেন্ট করছেন, পোস্টে লাইক দিচ্ছেন, আপনারা আসলে অ্যামেজিং, আসলে সত্যি তাই। আপনাদের জন্য আপনাদের জন্যই ভূত ফ্রেম এবং আপনাদের জন্যই আসলে এই যে মানে এই রাতটা জমজমাট হয়ে ওঠে আসলে, ঘটনা চাইতো আপনারা আসলে সব, আপনারাই ভূত ফ্রেমের প্রাণ। আমরা চলে যাব আমাদের ঘটনায় আর একজন একবার হাফেজ আনামের কাছে, তিনি বিভিন্ন জায়গায় যান এবং তিনি কিছুদিন আগে, হাতে খুব সময় কম ছোট্ট করে হয়তো বলতে হবে, তিনি একটা গ্রামে যান এবং সেখানে অদ্ভুত একটা কাহিনী তিনি জানেন যে ওখানে যে মানে অদ্ভুত একটা ঘটনা তিনি জানতে পারেন সেই গ্রামে। আচ্ছা গ্রামটার নাম কি, কোথায় সেটা?
হবিগঞ্জের লাখাইল।
হবিগঞ্জের
লাখাইল,
লাখাইল, তার মানে কেউ জানেন তারা জানতে পারবেন সেখানে কি ঘটে ওই গ্রামটাতে।
ওখানে আমি বেড়াতে যাই, তো যে বাসা বেড়াতে যাই আমি রাত্রিবেলা ঘুমাই, তো ঘুমালে আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি তখন খুব কান্নার আওয়াজ পাই। তো কান্নার আওয়াজটা আসলে অনেক বিকট ছিল, আর বাসার যে বাড়িতে আমি গিয়েছিলাম সে বাড়ির সাথেই করেছিল কবরস্থান ছিল, তো বাড়ির ওখানে একটা হলো একটা মহিলার মনে হয় আর কি কান্নার আওয়াজ পায়। আমি
আপনাকে যে অনেক অফেয়ারও বলছিলেন যে আপনি মানে কবরস্থানের পাশেই আপনার বাসা, মানে আপনি বড় হয়ে ওঠা আপনার, এবং আপনি কখনো এরকম কবরস্থানে এরকম কোনদিন কান্নার আওয়াজ শুনেননি, কিন্তু ওইখানে শুনেছিলেন। তারপরে খোঁজ খবর নিলেন এবং কি জানতে পারলেন আসলে?
আমি জানতে পেলাম যে ওখানকার আর কি যারা বসবাস করতেছে আর কি এক বাসার আর কি, তো মোটামুটি আর কি মাতব্বর তারা, তো ওনার পূর্বপুরুষ আগের এক রানী আর কি, যে বর্তমান আর কি ওনার এক রানী আর কি, তো সে রানী আর কি ওই রাত্রিবেলা নাকি কান্না করে খুব।
আচ্ছা কেন করে, কেন আপনার?
হ্যাঁ এটা খুবই আমি জানতে পেরেছি,
এবং এটা কি সাধারণ মানুষ সবাই শুনতে পারে ওই গ্রামে?
জি জি, ওই গ্রামেরই শুধু, আর তাছাড়া আবার আরেকটা আছে যে শিশু বাচ্চারা যে শুনতে তাও না, যারা বড় আছে শুধু তারাই এটাই করে শুনতে পায়।
ওই এলাকাবাসী গ্রামবাসী অলমোস্ট সবাই শুনেছে বলে আপনি বলছেন?
জি জি জি।
আচ্ছা
তবে এটা কাউকে কোনো বিরক্ত করে না, কাউকে কোনো ক্ষতিও করে না, আরো যারা ভালো করে কথা কথা মনে করে উঠানের ভিতরে যদি কাপড় চুপড় শুকা দেয়, তো যদি বৃষ্টি নামে তো অনেকে অনেক সময় কিন্তু ভুলে যায় কাপড় চুপড় আনতে, তো দেখা গেল কি কে যেন আর কি ঘরের ভিতরে ওই কাপড় চুপড় গুলো দিয়ে যায়,
এবং গ্রামবাসী মনে করেন যেটা উনিই করছেন।
জি উনিই করছেন।
আচ্ছা মহিলাদের নিয়ে একটা কথা বলছেন।
জি জি, আরেকটা কথা হলো কি পুরুষরা অনেক সময় দেখা যায় মহিলাদের উপর অত্যাচারও করে, কিন্তু ওই গ্রামে ওই জায়গাটা আর কি লাখাইল ওই জায়গাটার ভিতরে আর কি মনে করেন কোন পুরুষ আর কি মহিলাদের উপর অত্যাচার করতে পারে না, তাহলে ওই ওই যে রানীর কথা বলছিলাম আর কি, তিন পুরুষ আগে যিনি মারা যায় তো উনি বাধা দেয়, ওনার কারণে কারণ ওনার উপরে ওনার যে হাজবেন্ড ছিল ওনাকে খুবই অত্যাচার করে, তো ওনার একটা নাকি প্রতিজ্ঞা যে আমি আমাকে অত্যাচার করে মেরেছে, আমার উপর অনেক অত্যাচার করেছে, তো আমি এখানে থাকতে আমার এই গ্রামে আমার এই জায়গার ভিতরে আর কোন মা বোনদেরকে এরকম কোন অত্যাচারের মুখে হতে হবে।
ওই হবিগঞ্জের সবাই জানেন এই ব্যাপারটা?
সবাই জানে কিনা আমি সেটা জানি না, তবে ওই ওখানকার সবাই এটা জানে।
মানে আপনার ওই কি জানো গ্রামটার নাম আর একবার বলে আমার, লাখাইল, লাখাইল। এবং এটা আচ্ছা কান্নার আওয়াজটা আসলে শুরু হয় কখন?
এটা
রাতে নাকি দিনেও শুনতে পারে
মানুষ? না না না, দিনের বেলা না, তাহাজ্জুদের টাইমে আর কি বলতে আপনি দুইটা থেকে তিনটা এই টাইমে
এরকম সময় শুনতে পাই, এবং আপনি নিজেও শুনতে পেয়েছেন?
জি জি, আমি নিজেও শুনতে পেয়েছি, তো আমি জিজ্ঞেস করছি।
আচ্ছা আচ্ছা, এই যে এবং এটা হচ্ছে আপনি যেটা বলছেন যে ছোট বাচ্চা কাচ্চাদের চাইতে বড়রা, মানে ছোট বাচ্চা কাচ্চারা শুনতে পায় না, আপনি তাই বলছেন বড়রা শুনতে পায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার একটা এরকম ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে আজকে হাতে তেমন সময়ও নেই, কিছু এসএমএস পড়তে হবে। আসলে পিন্টু আমাদের গাজীপুর থেকে এসএমএস করেছেন, গাজীপুর কোনাবাড়ি থেকে এসএমএস করেছেন, এবং 30 বছরের ভূত ফ্রেম শুনছিলাম, ঘরে কারেন্ট ছিল না, এবং আমাদেরকে অনামিকা ঢাকা থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে আই লাইক ভূত এফএম, হীরা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন নিলয় রায়পুরা থেকে, এবং তিনি বলছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ঘটনা তারপরে পড়তে পারলাম না। আচ্ছা ঘটনা বুঝি না, সবগুলো স্টোরি জাস্ট অসাম হয়েছে, আই লাভ ভূত এফএম। আমাদেরকে হিমেল এবং আমাদেরকে অতনু, রিফাত, জয়, শিমুল, রুয়েট থেকে এসএমএস করেছেন সামনে এক্সাম, আমি একটু আগে পড়ছিলাম কাদের জন্য কালকে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন টেস্ট রয়েছে, আমি ঠিক এই খবরটা আমার কাছে নেই, আমি ঠিক এই খবরটা এরকম ভাবে জানি না, বাট যাদের তাদের মধ্যে অনেকে আবার ভূত এফএম শুনছেন, আমি আপনাদের শুভকামনা করি আপনাদের জন্য, এবং যারা 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 আসলে পরীক্ষার্থী তাদেরকে আমি বলবো যে আসলে এইরকম ক্ষেত্রে ভূত এফএম স্কিপ করে গেলেও কোনো সমস্যা নেই, মিস করলে কোনো সমস্যা নেই। আমাদেরকে বরফ মোহাম্মদপুর থেকে লিখেছেন, তিনি লিখেছেন যে তিনি ভয় পাচ্ছেন সেটা তিনি জানিয়েছেন। রূপক আমাদের এস এম এস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আমাদেরকে এস এম এস, আচ্ছা লাস্ট ঘটনাটা তিনি বলছেন যে কমপ্লিট হল না, কেন না লাস্ট ঘটনা তিনি যেটা বলছেন যে ওই এলাকায় এরকম একটা কান্নার শব্দ এবং এটাকে এখনো হয়, এখনো হয়, সেটা এখনো চলছে এবং সেটা সেই জায়গায় এরকম একটা ঘটনা তিনি সম্মুখীন হয়েছিলেন, তিনি যেখানে বেড়াতে গিয়েছিলেন সেখানে তিনি এরকম একটা ঘটনা জেনেছেন এবং কেন সেখানে সেটা হয় সেটা তো আপনারা শুনলেনই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাফাত লিখেছেন আজকে তিনটা পর্যন্ত চলবে না, ভাই আজকে তিনটা পর্যন্ত চলবে না আমাদের, এবং আউটডোরে গেলে নিশ্চয়ই আমরা আবারও চেষ্টা করবো সেরকম লম্বা কোনো শো করার, এবং সেখানে কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আপনারাও উপস্থিত থাকতে পারবেন, সেখানে সরাসরি উপস্থিত থাকতে পারবেন, রাইট, আপনারা সরাসরি সেখানে গিয়ে দেখতে পারবেন কিভাবে আমরা প্রোগ্রামটা করি, কিভাবে কি হয় না হয়, এবং একইভাবে আমাদের গেস্টগুলো এসে এবং গেস্টদের সাথে কথাও বলতে পারেন তারা কিভাবে সিলেক্টেড হচ্ছেন, কিভাবে আসছেন, এবং আপনারা জানেন, আপনারা আরো বেটার জানেন আপনারা এখন আমাদের চাইতে। এতগুলো এপিসোড হয়েছে, আপনারা চিন্তা করে দেখেন তো যে প্রত্যেকটা এপিসোডে যে সমস্ত গেস্টরা রয়েছেন তারা মোটমাট সংখ্যায় কতজন, এতজন মানুষ কিভাবে সিলেক্টেড হলেন, এদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আপনাদের পরিচিতও হবে, আমি আমি এটুকু বিশ্বাস করি যে যাদের যারা পরিচিত তাদের কাছ থেকে আপনি জানতে পারেন যে ভূত এফএম কিভাবে তারা সিলেক্টেড হয়। সো ঘটনা অবশ্যই পাঠাবেন, প্রথম দিকে যারা ভূত এফএম এসেছিলেন সেই পুরনো মানুষগুলোকে আমরা একটু ফেরত চাই, সুতরাং আপনারা যদি শোনেন এই মুহূর্তে আমাকে তাহলে অবশ্যই বলবো যে আরো একবার চলে আসুন, যারা 2010 এসেছিলেন 2011 এসেছিলেন তারপরে আসেননি তাদেরকে একটু চাই, ফিরে ফিরে চাই, এবং আপনাদের কথা কিন্তু সবাই বলেন এবং এখনো পর্যন্ত আপনাদের কথা কিন্তু মনে রেখেছেন, আপনাদের ঘটনাগুলো মনে রেখেছেন, সুতরাং চাই চাই আপনাদের আপনারা আবার আসুন ভূত এফএম। মোস্তাক বেলি রোড থেকে আমাদের এস এম এস করেছেন, তিনি বলেছেন আমাদের ছোট্ট বেবি মাহিষা এবং তিনি তার ওয়াইফ সবাই ভূত এফএম শুনছেন। প্রিন্স কচুঘাট থেকে আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে আজকের এপিসোডটি যদিও ভালো লাগেনি। ইমন আমাদেরকে এস এম এস করেছেন বরগুনা থেকে, তার কাছে সব স্টোরিগুলো দারুণ লেগেছে। জে বি ইমরান খান আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন ইরা মানিকগঞ্জ থেকে এবং আমাদেরকে তিনি বলেছেন যে তার এস এম এসটা না পড়ে তিনি খুব রাগ করবেন, পড়লাম আপনার এস এম এস, এবং সেই আপনার এস এম এস এর মাধ্যমেই আজকে আমাদের মোটামুটি বিদায় নিতে হচ্ছে। এবং আপনাদেরকে যাওয়ার আগে জানিয়ে যায় যে আমাদেরকে কিভাবে ইমেল পাঠাতে হবে, আমাদের ইমেল পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফিফটি ডট এফ এম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFORTI ডট এফ এম, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে আপনার জানা সেরকম ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই 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 আপনারা ঘটনাটি না লিখে রেকর্ড করে, এখন তো ফোন দিয়ে রেকর্ড করা যায়, সুতরাং রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে, যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। এবং আমরা আজকে আসলে অনেক টায়ার্ড ছিলাম, জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি, কিন্তু যারা এতক্ষণ এস এম এস করলেন, যারা এতক্ষণ ফেসবুকে কমেন্ট করলেন এবং এখনো করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা ভূত এফ এমের সাথে সবসময় থাকেন তাদের অনেক ধন্যবাদ, যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত ভূত এফ এম এস এম এস করেনি বা কমেন্ট করেনি তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে মিস করেছেন কিন্তু ভূত এফ এমকে ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ভূত এফ এম এর সঙ্গে পরিচিত হন তাদেরকেও আমন্ত্রণ জানাই ভূত এফ এম শোনার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার নতুন অতিথিদের নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, আজকের মতো এখানেই টাটা।